exclusively on FusionBD.com.
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম সিক্রেটসে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে ঢাকা এফ এম 90.4 এ। রাত 11টা হচ্ছে সময় এবং সবাইকে আরো একবার আমন্ত্রণ। সিক্রেটস আমাদের এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা মানুষের জীবনের ভুল, অপ্রিয় সত্য, অপরাধের পেছনের গোপন বিষয়টাকে সামনে আনি, এ কারণে যে তার মতো করে আপনারা যাতে করে ভুল না করেন। প্রতিটি অপরাধী বা কাউকে অপরাধী বলার আগে আমরা অবশ্যই অপরাধটাকে শুধু না দেখে অপরাধের পেছনের কারণটাকে যেন দেখি। আজকে এমন একটি অপরাধ এখানে রিভিল হচ্ছে যেটা আমাদের সমাজে হরহামেশাই হয়, আমরা যেটাকে বলি ইমোশনালি অনেক বড় ধরনের অনৈতিক একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া। যাই হোক, আমি আগে থেকে কিছুই বলবো না, আমি বরং যিনি আমাদের এখানে গেস্ট রয়েছেন তাকেই ফ্লোর দেব এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছে। তার আগে বলছি যে এই অনুষ্ঠানে আপনি আপনার মতামত জানাতে পারেন। কোন গল্প যদি আমার কাছে মনে হয় যে এটাকে প্রচারযোগ্য মনে হচ্ছে না কিংবা এটা আসলে কনফিউশনে ভুগছি আমি, যেটা আসলে আপনারা শুনতে চান কিনা, তাহলে সরাসরি আমি আপনাদের ওপিনিয়ন যাব, পাবলিক ওপিনিয়ন যেটাকে আমি বলছি, এবং সেই ওপিনিয়ন আপনারা দেখেছেন গত সপ্তাহে একটি গল্প আমরা এখানে পোস্টপন করে দিয়েছিলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা এপিসোডে সেই সুযোগটি থাকছে, আজকের গল্পটিও সেই সুযোগটি থাকছে। আপনারা মোবাইলে SMS অপশন অন রাখেন, প্রিপারেশন রাখেন, যে কোনো মুহূর্তে সেটা হতে পারে। ওকে, এই পর্যায়ে যিনি গেস্ট রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন।
হ্যাঁ ভাইয়া, আমার নাম মিতু।
মিতু আপনার নাম?
হ্যাঁ।
ওকে, সো মিতু, আজকে আপনি যে সিক্রেটসটা এখানে বলতে যাচ্ছেন, যে গোপন বিষয়টা আজকে আপনি এখানে বলতে যাচ্ছেন, এটা আর কে জানে আপনার সম্পর্কে?
এটা ভাইয়া তেমন কেউ জানে না, শুধু আমার একটা আপু আছে, ওই আপুটা জানে, তাছাড়া তেমন কেউই জানে না।
আপু ছাড়া আর কেউ জানে না?
জি না।
ওকে, পরিবারের কোনো সদস্য জানে না?
না, কেউ জানে না।
আচ্ছা, এই গোপন সত্যটা আপনি এতদিন ধরে গোপন রেখেছেন, কিন্তু আজকে আপনি রেডিওতে সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছেন, কেন বলতে যাচ্ছেন?
আসলে ভাই, আমি বলতে যাচ্ছি যে আমি যে ভুলটা করছি, এই ভুলটা জানি কোনো মেয়ে না করে, সেই জন্য আমি সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য এই কথাটা আমি এখানে বলতে আসছি।
প্রত্যেকটি মানুষই যে অবস্থায় থাকুক না কেন, তার ভিতরে মানবিক প্রবৃত্তিগুলো জীবিত থাকে। হ্যাঁ, একটা মানুষ অনেক বড় অপরাধী হতে পারে, একটা মানুষ অনেক খারাপ হতে পারে, কিন্তু ওই মানুষের ভিতরে মানবিকতা বোধটা মরে যায় না, ওটা শুধু ঘুমন্ত অবস্থায় থাকে। ওটাকে জাগিয়ে দেবার জন্য একটা সিচুয়েশন প্রয়োজন হয়। ওটা যখন জেগে যায় তখন তার চেয়ে বড় শাস্তি নিজে থেকে নিজেকে দেয়া আর কেউ কোনোদিন কোনোভাবেই দিতে পারে না। তো এখানে যারা আসেন বেসিক্যালি সিক্রেটসে, তারা আসলে মানুষের উপকার করতে আসেন, যাতে সবারই আসলে একটি মেসেজ, যাতে আমার মতো করে ভুল যাতে আর কেউ কখনো না করে। ঠিক আছে নিতু, আমরা শুরু করি। আমরা একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে জানা প্রয়োজন সেইসব থেকে শুরু করি, আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ডে থাকব। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আজকের এই অনুষ্ঠানটি আপনি যদি ইউটিউবে দেখতে চান তাহলে চলে আসবেন। আমাদের ইউটিউবের ঠিকানা আপনার নিশ্চয়ই জানা আছে, youtube.com/dfm904। আমি আবারও বলছি, youtube.com/dfm904। জি বলুন।
আমার নাম মিতু, আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই। আমার ছোটবেলা থেকে, যেমন আমার মা আর মার ভাইরা ছিল মানে অষ্টজন, চার বোন চার ভাই, তো আমার মা ছিল সবার ছোট। তো আগেকার দিনের কথা, তো আমার মাকে আমার মানে নানিরা একটা ছেলের সাথে বিয়ে দেয়, মানে আমার বাবা। তো আমার বাবা আগে বিবাহিত ছিল, তো আমার মানে গ্রামের কেউ জানতো না। আগের দিনে তো মনে করেন একটা লোক পেলেই মানে যদি আত্মীয় স্বজন পেত বিয়ে দিয়ে দিত, এত মানে দেখতো না যে আসলে উনি কি বিয়ে করছে বা করেনি, এগুলো খুঁজতো না। তো আমার বাবা আগেই ম্যারিড ছিল, তোমার বাবার সাথে আমার মার এক পর্যায়ে দেখা হয়, তখন আমার মাকে আমার বাবা বিয়ে করে। বিয়ে করার অনেকদিন পর আমার মা মানে আমার বাবার সাথে সংসার করে, করার পরে আমি মানে আমার মার গর্ভে আসি, তখন আমার মা জানতে পারে যে আমার বাবার আরেকটা বউ আছে। তো আমার মা তখন আর কি বলবে, তখন এমনি থাকে। তখন আমি যখন হই, তখন হওয়ার তো আমার বাবা আমাকে দেখতে আসে আমাদের বাড়িতে, ওই টাঙ্গাইলে দেখতে আসে। আসলে আমার বাবার বাড়ি আর মার বাড়ি পাশাপাশি ছিল, টাঙ্গাইলেই ছিল, মানে গ্রাম ছিল আলাদা আলাদা। তো আমার বাবা আমাকে দেখতে আসে, আমার জন্য এক সিট পোশাক নিয়ে আসে আর এক প্যাকেট বিস্কুট নিয়ে আসে, আইসা ওগুলা রাইখা আমাকে না দেখে চলে যায়, ওইখান থেকে পলাইয়া চলে যায়। এখন আমার মা কি করবে, আমার মা তো এখন নিরুপায়, খুব কষ্টে পড়ে যায় যে আমাকে নিয়ে এখন কি করবে। তো আমার মা এক পর্যায়ে চিন্তা করে যে আমাকে নিয়ে ঢাকা চলে আসবে। ঢাকা চলে আসে, আসার পরে আমার বাবার সাথে আমার মার সাথে কোনো আর কোনো কথা হয় না। তো আমার মা এখন কি করবে, ঢাকায় আসার জন্য অনেকে বলে যে আমাকে একটু ঢাকা নিয়ে যাবেন, তো কেউ আনতে চায় না। তারপর আমার মা এক পর্যায়ে একা একাই চলে আসে ঢাকা আমাকে নিয়ে। তখন আমি শুনছিলাম, যতটুকু জানি যে আমার বয়স তখন 18 দিন ছিল, 18 দিন, তখন আমার মা আমাকে নিয়ে ঢাকা চলে আসে। আসার পরে এখন কি করবে, কোথায় যাবে, কি খাবে, একটা চিন্তা। তো এখন মানে আমার মা একটা মহিলার কাছে থাকে, ওই মহিলাটা সাইটে কাজ করে।
এগুলো সবই আপনি পরবর্তীতে আপনার মার কাছ থেকে
শুনেছেন? হ্যাঁ, শুনছি। তো ওই মহিলাটাকে বললো যে আপা দেখেন আমি এখন কি করবো, আমাকে একটা রাস্তা দেখাই দেন। তো ওই মহিলাটা বলে ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিই, তুমি তো অন্য কোনো কাজ করতে পারবা না, তুমি সাইডে কাজ করো।
সাইডে কাজ বলতে
মানে সাইডে কাজ বলতে মনে করো এখানে মানে ইটটানে বালুটানে মানে এগুলো অনেক কষ্টের কাজ। তো আমার মা বলতেছে ঠিক আছে, তো আমার বাচ্চাটা আপনি একটু রাখবেন, আমি কাজ করবো, বিনিময় আপনাকে আমি কিছু দিব। তো বলতেছে ঠিক আছে। তো আমার মা ওনার কাছে আমাকে রাখে, আমার মা এই কাজ করতো। তো আস্তে আস্তে আমি বড় হই, বড় হওয়ার পরে আমার বাবার আমাদের কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, তারপর আমার মা আমাকে রেখে ওই কাজে চলে যায়,
সাইডের কাজে।
হ্যাঁ, সাইডের কাজে চলে যায়, ওই মহিলাটার কাছে আমাকে রেখে সাইডের কাজে চলে যায়। তো এরকম কতদিন আমার মা কাজ করে আর মহিলাটাকে আমাকে পালে। তারপর দেখে যে এক পর্যায়ে মহিলাটা আমাকে রাখতে পারে না, আমি অনেক কান্নাকাটি করি, কারণ আমি তো খুব ছোট, আমার মানে দুধ খাইতে হয় তখন তো আমার মা আমার সাথে থাকে না। তো মহিলাটা একদিন বলে তোমার মেয়েটা খুব জ্বালায়, তুমি তোমার মেয়েটাকে নিয়ে যেও তোমার সাথে। তো আমার মা আমাকে নিয়ে ওই সাইডের কাজে যায়। যাওয়ার পর এখানে যখন কাজ করে তখন হয়তো আমি কান্নাকাটি করি, এই জন্য আমার মা আমার কাছে আসে, তো ওনাদের কাজে ডিস্টার্ব হয়। তখন ওনারা বলে দেখেন আপনি যদি আপনার বাচ্চাকে বাসায় রেখে আসতে পারেন তাহলে কাজে আসবেন, আর যদি না পারেন তাহলে আসার দরকার নেই। তো আমার মা আমাকে নিয়ে কাজে যায়। তখন আমার মা আমাকে একজোড়া জুতা কিনে দেয়, যে জুতাগুলো আগে ছিল যে আওয়াজ হইতো পায়ে দিলে এক পথের আওয়াজ হইতো বাসে, বাসিওয়ালা জুতা। তো ওই জুতাগুলো আমাকে কিনে দেয়। তো আমি যখন ভালোই হাঁটতে পারি তো ওই জুতোগুলো পইরা আমি এই হাউস আছে সাইডে দেখবেন এক পদের হাউস আছে, ওগুলোতে ইট ধয়, ইট ওয়াশ করে। তো আমি এখানে পানি দেখি ওই হাউজের ওইখানে যায় আসতে যায়, হাউজের উপরে উঠি, উঠা বসি, বসে হাত দিয়ে পানিটা নাড়াচাড়া করি। নাড়াচাড়া করতে করতে জুতাটা খুলে আমি পানিতে রাখি। রাখার পর জুতাটা যখন একটু দূরে যায় তখন আমি হাত দিয়ে ধরতে যাই আমার জুতাটা। তো আমি জুতাটা ধরতে যাই, ধরতে যাই, আমি এখান থেকে পইরা যাই পানির ভিতরে। তো পইরা পানি খাই, তো আমার মা হঠাৎ করে দেখে যায় পানিতে বসে। আমার মা তো ওইখান থেকে লাভ দিবে না, কি করবে, কিভাবে আমাকে বাঁচাবে, ওই চিন্তা করতেছে। তো আমার মা আমাকে অনেক কান্নাকাটি করে যে আমার একটা মেয়ে আসতে, আমার মেয়েটা মারা যেত আমি কাকে নিয়ে থাকতাম, কারণ আমার স্বামীও আমার সাথে নাই, আমার একটা মেয়ে অনেক কষ্ট। তারপর আমার মা সাইডে থেকে আমাকে নিয়ে চলে আসে। তারপর কিছুদিন রাখার পর আমাকে গ্রামের বাড়িতে পাঠায় দেয়। ওখানে আমার নানি থাকে, আমার নানির কাছে, আমার নানি, আমার খালা আর আমার একটা বোন থাকে। পরে মানে অনেকদিন যাওয়ার পরে আমি বড় হই, ক্লাস 5 পর্যন্ত পড়ার কথা ছিল, তো ওখানে আমি 4 পর্যন্ত পড়ি, আর 5 পর্যন্ত পড়া হয় না। তো আমাকে আমার মা চিন্তা করে 5 এ ভর্তি করবে। তো আমি চিন্তা করলাম কি না, আমি আর লেখাপড়া করবো না, খুব শয়তান ছিলাম, লেখাপড়া করতে ভালো লাগতো না। তো আমার মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসে আর বাড়িতে রাখে না। ঢাকায় আসার পর অনেকদিন আমি থাকি, থাকার পরে মানে তখন আমার বয়স মোটামুটি ভালোই, মানে প্রাপ্তবয়স্ক হই। হওয়ার পরে আমার মা এখানে একটা লোককে বিয়ে করে,
সেকেন্ড বিয়ে করে।
হ্যাঁ, আমার মা সেকেন্ড বিয়ে করে
একটা অন্য একটা লোক। বয়স কত
তখন? আমার বয়স 12-13 হবে এরকম, আমি সবই বুঝি। তো একটা লোককে বিয়ে করে। তো অনেকে বলে যে তোর মা দেখ একটা বিয়ে করছে, একটা লোক আসছে তোদের ঘরে থাকবে। তখন আমার খুব খারাপ লাগে যে আমার বাবা আসলে উনি আমাদের সাথে নাই, আমার মা একটা বিয়ে করছে এখন উনি আমাদের সাথে থাকবে, আমার খুব খারাপ লাগতো। তো এক পর্যায়ে ওখান থেকে আমরা কোনাবাড়ি চলে যাই, গাজীপুর চৌরাস্তা যেখানে আছে না, ওই কোনাবাড়ি ওইখানে আমরা থাকি। তো কিছুদিন চাকরি করার পরে বাড়ি থেকে খবর আসে যে আমার বিয়ের কথা। আমি তখন রাজি ছিলাম না, আবার চিন্তা করলাম আমি একা, আমি আমার বাপ মা যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব, অন্য কোথাও বিয়ে করবো না। তো আমি আমার বাপ মার সাথে গ্রামের বাড়িতে যাই। যাওয়ার পরে মানে ওই ছেলের বাড়ি থেকে লোক দেখতে আসে আমাকে, না প্রথমবার আমার ওই ছেলেটা আসে নাই, যে আইনাল যার সাথে আমার বিয়ে হবে ও আসেনি। আসতে ওর বাবা, ওর মা আর ওর বোন তিনজন আসতো আমাকে দেখার জন্য। তো আমাকে দেখে ওনাদের পছন্দ হয়েছে, ওই আইনালের যে বাবা উনি পছন্দ করছে আমাকে, ওনার মাও পছন্দ করছে, শুধু ওনার বোনটা একটু পছন্দ করেনি। তো ওনারা দেখে চলে যায়। পরে বলতেছে ঠিক আছে আমরা তো দেখলে হবে না, যে বিয়ে করবে তাকে দেখাইতে হবে। তো উনি চলে যায়, চলে যাওয়ার পরে ওনার ছেলেকে নিয়ে তার কয়েকদিন পরে আসে দেখার জন্য। দেখার জন্য আসে মানে ওনার ছেলের সাথে আমাকে মানে একই সাথে দেখা করায়, মানে গ্রামে যেরকম মানে দেখে মেয়ে দেখে এরকম দেখে সামনাসামনি মুখোমুখি বসায়। এখন ওর বাবা মানে আমাদেরকেও কথা হয়েছে যে হ্যাঁ আমার ছেলের সাথে আপনি মেয়ের সাথে বিয়ে হবে, কিন্তু এটা আইনাল জানতো না। তো নিয়ে আসার পর আমাকে দেখানোর পর ও পছন্দ করে না, ওনাকে বলতেছে না আমার এই মেয়ে পছন্দ না, আমি বিয়ে করবো না। তো ওর সাথে আরো অনেকগুলো বন্ধু আসছিল, তো একটা ছোট ভাই আছে বলতেছে ভাইয়া তুমি যদি বিয়ে না করো তাহলে আমাকে বলো আমি বিয়ে করি, দুষ্টুমি করি বলতেছিল। তোরা দেখার পরে এই কথা না করছে। পরে এখন ও চিন্তা করতেছে আমার বাবা হাড়ের রুগী, যদি স্টপ করে মারা যায় তখন তো আমার সবই যাইব। ঠিক আছে আমার বাবা যেহেতু বলতেছে আমি বিয়ে করি, তো বাবার বাবা বলছে ও মতে বাধ্য হয়ে বিয়েটা করে। হ্যাঁ তো বাধ্য হয়ে বিয়েটা করে, এটা আমি জানি না যে ও আমাকে বাধ্য হয়ে বিয়েটা করবে। তো ওরে কোনো বিয়ের গোসল করে না, কিন্তু আমাকে করে। ও যেভাবে বাসা থেকে আসছিল সেইভাবেই শার্ট পরা ছিল ওরকমই আমাকে গোসল করায়, সব আয়োজন করে। তখন ওদিন বিয়ে হয়, ওরা বলছিল যে আমাকে কাবিন করায় তারপর চলে যাবে, আমাকে উঠায় নিবে না, এটা বলছিল যে কাবিন করায় রেখে চলে যাবে। তারপর আমাকে ওরা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মানে নিয়ে যায় কি সেটা টেম্পুতে, টেম্পু নিয়ে আসে ওরা, টেম্পু তখন টেম্পু ছিল, টেম্পুতে তো টেম্পুতে উঠায় আমার। তো আমি যাই ওখান থেকে অনেক কান্নাকাটি অনেক কিছু, কারণ আমি আমার মার একটাই মেয়ে, আমার মা খুব ভাঙা পড়ে আর আমার ওই বাবাটাও ছিল, তো আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হ্যাঁ সৎ বাবাটা ছিল। তো আমার দেখেন এইখান থেকে দুর্ভাগ্য যে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমার ওই গাড়িটা নষ্ট হয়ে যায়, মানে গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আমার শ্বশুর একটা ভ্যান আনে, আমাদের এলাকায় আবার ভ্যান আছে, ভ্যান ডেকে নিয়ে আসে। তো আমরা ভ্যানে উঠি, উঠা বসি, বসার পরে মানে ওদের বাড়িতে যাই। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূর না, 50 টাকা গাড়ি ভাড়া লাগে। তো আমরা ভ্যানে করে ওদের বাড়িতে চলে যাই। তো আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমার শাশুড়ি আসে, আইসা আমাকে এক গ্লাস গুড়ের শরবত ওইটা খাওয়ায়। খাওয়ার পর আমাকে ভ্যান থেকে নামায় ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পর আমাকে বসায়, বসার পরে সবাই দেখে ও বাইরে এসে সিগারেট খেতেছে না। আমার ওই জালটা বলতেছে জাইনাল তুমি বিয়ে করছো, তোমার বউ ঘরে, তুমি বাইরে কেন, তুমি ঘরে যাও, যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কি করবো, তুমি ঘরে যাও। তো আমার ওই জালটার কথা শুনে আমার স্বামী রুমে যায়। যাওয়ার পরে আমার সাথে তেমন একটা কথা বলে না, চুপচাপ বসে থাকে। তারপর মনে করেন যেরকম হোক ওই রাতটা আমাদের মানে পার হয়।
ওকে, আমরা এখানে একটা বিরতি নেব মাত্র 2 মিনিটের। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আজকে এখানে যিনি তার জীবনের একেবারে গূঢ়তম গোপন যে বিষয়টা এখানে রিফ্লেক্ট করছে বা উপস্থাপন করছে সেটার ব্যাকগ্রাউন্ডে আমরা আছি। প্রত্যেকটা মানুষকে প্রতিটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি তাহলে ওই মানুষের জীবনের যে ভুল বা অপরাধ সেটাকে আসলে ওইভাবে ভেবে তাকে শাস্তি দেওয়াটা খুব কঠিন হবে। দেখুন, যে মানুষটা অপরাধ করে, যে মানুষটা ভুল করে, তারও একটা সুন্দর ভবিষ্যৎ থাকতে পারে, তারও একটা সুন্দর অতীত থাকতে পারে। সুতরাং এই সমস্ত বিষয় চিন্তা করে ওই মানুষটার দিকে যদি আমরা আঙ্গুল তুলি তাহলেই আমার মনে হয় শুধুমাত্র ন্যায় বিচার করা সম্ভব। কিন্তু আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য তার দিকে আঙ্গুল তোলা না, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা হচ্ছে তাকে শুনিয়ে আর 10 জন মানুষকে সচেতন করা। একেবারে সমাজের প্রান্তিক পর্যায়ের একজন আজকে এখানে তার জীবনের সিক্রেটস রিভিল করছে, সে হচ্ছে মিতু। আমরা মিতুর কাছে আবারও ফিরব, তবে তার আগে 2 মিনিটের বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। আর এই অনুষ্ঠানটি আপনি যদি ইউটিউবে দেখতে চান চলে আসতে পারেন, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব বাটনে আপনি একটা ক্লিক করবেন, পাশে একটা বেলের মতো জায়গা আছে নোটিফিকেশন বলে ওটাকে, নোটিফিকেশন অন রাখবেন, তাহলে নতুন কন্টেন্ট ওখানে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি একটা নোটিফিকেশন পাবেন আপনার মোবাইলে, তখন আপনি ওটা ডাউনলোড করতে পারবেন এবং আপনি শুনতে পারবেন। সুতরাং ইউটিউব সাবস্ক্রাইব করুন প্লিজ। ওকে, আর এই ফাঁকে নিতুর সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আরজে কিব্রিয়া নামে আছে। প্লিজ লাইক দিস পেজ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. দুই মিনিট পর আরো একবার স্বাগত সিক্রেটসে। আপনি শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। কথা না বাড়িয়ে আবারও ফিরছি মিতুর কাছে। আর এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি, সিক্রেটসে যদি আপনি অংশগ্রহণ করতে চান আপনার জীবনের গোপন সত্য নিয়ে, এবং সেটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা যাতে আপনার মতো করে এই ভুল বা অপরাধ তাদের জীবনে না ঘটে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফোন করার পরে মনে রাখবেন ফোনটি এখানে রেকর্ড করা হয় এবং ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ওকে, যেখানে আমি ছিলাম মিতু, আপনি শ্বশুরবাড়ি গেলেন, তারপর?
হ্যাঁ, তারপরের দিন মানে বিয়ের পরের দিন আড়াই দিন পরে বাবা মা বাড়ি থেকে নিতে আসে, না যেটা আড়াই নেওয়ার পরে নিতে আসে, যেটাকে নিতে আসে, নিতে আসে আমার ভাই ভাবি সবাই নিতে আসে আমাকে। তো আমি আমার বাবার বাড়ি চলে যাই, সাথে আমার স্বামীও থাকি। তো এখানে দু একদিন বেড়াই, বেড়ানোর পর আবার মানে আমি আবার শ্বশুর বাড়িতে চলে আসি। তো এখন আমার বিয়েতে কথা ছিল যে আটানি স্বর্ণ দিবে আর মানে 30,000 টাকা দিবে যৌতুক হিসাবে। তো ওটা কিছুই দেয়নি, মানে এমনি দিছে জানি, মানে মাল সামানা দিছে, সবকিছু দিছে, টাকা পয়সা দেয়নি। তো আমার শ্বশুর বাড়ির লোকেরা, শাশুড়ি, আমার শাশুড়ি খুব মানে চতুর ছিল, উনি বলতেছে এখনো টাকা পয়সা দেয় না কেন। তো আমার মা চিন্তা করতেছে ঠিক আছে টাকা পয়সা দিয়ে দিবে। খুব ভালো ছিল, আমি শ্বশুর বাড়ি খুব ভালো ছিলাম বিয়ের 3 মাস। তারপর থেকে মানে আমার উপর একটা অত্যাচার শুরু হয়, যেমন আমার শাশুড়ি আমাকে জ্বালায়, আমার ননাস আমাকে জ্বালায়, আর আমার স্বামী তো তেমন আমার একটা ভালো জানেও না, আর আমার স্বামী পাত্তা দেন, আর আমার শাশুড়ি কথা মতো চলে। আমার শাশুড়ি যদি বলে তুই বউর কাছে যাবি তাহলে যাবে, যদি বলে যে যাবি না তাহলে যাবে না,
এরকম কথা উঠে বসে।
হ্যাঁ, মায়ের কথা উঠে বসে। তো এরকম করে তো আমার বাবা মা আমাকে নিতে আসে। তো আমি বাবা মার সাথে আমার বাড়িতে যাই, যাওয়ার পরে ওই ঢাকায় আসি, আমার স্বামীকে আমি বলি না যে ও তোমাকে এতটা কেয়ারি করে না, আমি আর কি বলবো, বলি না যে আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই চলবো। তো একবার তো আমি আমার মার সাথে, আমার বাবার দেশেই থাকে, আমার মার সাথে আমি ঢাকায় আসি বেড়াইতে। তো আমার মার আবার কিছু টাকা ছিল ট্রাঙ্গের ভিতরে, প্রায় 20-22,000 টাকা ছিল, আর স্বর্ণ ছিল যে আমার বিয়েতে দিবে। তো এগুলো মানে স্বর্ণ ছিল বেশি একটা না, 4-5 আনির মতো, যার কিছু পরে আমাকে গয়না বানাই দিবে আর টাকা দিবে। তো আমার বাবাটার সামনে আমার মা টাঙ্গ খুলে 500 টাকা নেয় আর সব টাকা ওখানে রাখে। তখন আমরা জানতাম না যে আমার বাবাটা এরকম, ওনার মনে কি ছিল আমরা জানতাম না। তো আমার বাবার মনে যে এগুলো আমার খালা তো আর জানতো না। তো আমার খালা হাতুড়ি আনতে গেছে, আমার বাবা এফাকে টাঙ্গ ভাঙে টাকা পয়সা নিয়ে পালাই আসছে। তো আমরা আইসা, আমার খালার বাড়িতে আইসা মানে খাইতে বসতেছে, এই টাইমে ফোনটা দিছে যে আব্বা তো এরকম সবকিছু নিয়ে চুরি করে পালাই গেছে। তো ওই টাইম আমার মা তো কানবে না, কি করবো আমি, কি একটা অবস্থা, মানে এতগুলো টাকা, যেখানে আমরা খুব গরিব মানুষ,
টাকাগুলো হয়তো অনেক বেশি না, রাইট? ও একটা শব্দ চোখ করেছে যেখানে আমরা গরিব মানুষ, 20-25,000 টাকা, কারো কারো কাছে 20-25 টাকাও না, কিন্তু 20-25,000 টাকা একজন দিনমজুরের কাছে, একজন শ্রমিক মানুষের কাছে এটা 20-25 কোটি টাকার সমান, ঠিক আছে? সেই জায়গাটা থেকে গল্পটা দেখতে হবে। গল্পকে কোনোভাবেই ক্লাসিফাইড করবেন না। কোনো মানুষের জীবনের যে ঘটনাগুলো এখানে উপস্থাপিত হয় দুটো অনুষ্ঠানে, আমরা জানি যে বুধবার রাতে জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানে, ইটস আ সাম কাইন্ড অফ সো ওয়ান কাইন্ড অফ সাম সর্ট অফ লাইফ স্টোরি অফ কোর্স। এই যে শ্রেণীর মানুষই এখানে আসুক না কেন, ওই মানুষটাকে আপনারা যখন রেডিওতে শুনবেন শ্রেণী বিশেষায়নে বিশেষায়িত করবেন না প্লিজ, বরং তার গল্পটা দেখার চেষ্টা করুন, গল্পের অ্যাঙ্গেলটা দেখার চেষ্টা করুন যেটা আপনার জীবনেও ঘটতে পারে। বলুন, তারপর?
তো ওই টাকা নিয়ে আমার বাবা চলে গেছে, এখন আমার মা তো কান্নাকাটি করতেছে। এদিকে আমার খালু অনেক জেদি ছিল, মানে অনেক খারাপ ধরনের একটা লোক, আমার খালা সাথে মানে খুব খারাপ আচরণ করে, অনেক টর্চার করে। তো আমরা আমার খালুকে কিছু বলতেও পারতেছি না, কান্না করতেছি সামনে ভাত নিয়ে। এখন আমার খালু বলতেছে আমার খালারে, তোর বোন কান্দতেছে কেন, কি হয়েছে? এখন আমার খালা কিছু বলে না, এখন আমরা শুধু কান্দতে আছি, কান্দতে আছি, আমাদের এতগুলো টাকা নিয়ে গেছে। এখন এক পর্যায়ে আমার মা বলে যে এরকম এরকম মানে মিতুর আব্বা তো টাকা পয়সা নিয়ে পালাই গেছে। তো আমরা ওই দিনই বাড়িতে চলে যাই আর থাকি না।
আচ্ছা, বাড়িতে চলে যান মানে কোথায়?
মানে ওই টাঙ্গাইলে চলে যাই, আমরা ঢাকায় আসছিলাম না
একদিন এর জন্য। ঘটনাটা ঘটেছে টাঙ্গাইলে, আপনি জানলেন কিভাবে ঢাকায় বসে?
মানে ওই যে আমার ভাবি ফোন করছিল, ফোন করে বলছে আমাকে যে টাকা চুরি হয়ে গেছে, নিয়ে গেছে তোমার আব্বা। তো আমরা ওই দিনই ঢাকা থেকে বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পথে আমরা বাস স্ট্যান্ডে নামি, নামার পরে একটা ভ্যানালা মানে ওই এলাকারই তো আমরা বলতেছে কোথায় গেছিলেন। তা আমি চিন্তা করলাম মা এটা যদি আমার শ্বশুর বাড়ি এলাকার ভ্যানালা হয় তাহলে তো বলে দিবে, তুমি বলো না, বলবা যে আমরা এই টাঙ্গাইলে আমার এক আত্মীয়র বাসায় গেছিলাম, এই কথা বলছি। ভ্যানালা জিজ্ঞেস করছে, আমরা বলছি হ্যাঁ টাঙ্গাইলে আমাদের এক আত্মীয় আছে, ওনাদের বাসায় গেছিলাম। তো আমরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার খালা খুব কান্নাকাটি করতেছে, আমরাও কান্নাকাটি করতেছি যে ওনার মনের ভিতরে যে এটা আমরা তো জানতাম না, ওনারা আমি আমার বাবার মতো জানি, আমার মা তো ওনাকে অনেক ভালোবাসে, যেহেতু ওনাকে বিয়ে করছে আমার, তো উনি টাকা পয়সা নিয়ে তো চলে আসছে, ওনারা কোনো খবর পাত্তা নাই। তো এখন আমার শ্বশুর বাড়ির লোক চাপ দিতেছে আমার যৌতুকের টাকার জন্য, এখন আমার মা কি করবে? তো আমার মা আবার ঢাকা যখন থাকতো টাকা জমায় জমায় জমিন রাখতো, মানে যেটাকে বলে যে একপদের মেদি জমিন মানে টাকা দিয়ে জমিন রাখি।
আচ্ছা আচ্ছা, মানে এটাকে অনেক খাই খালাসিও বলে।
হ্যাঁ, তখন আমার শ্বশুরবাই লোকেরা চাপ দিতেছে যে টাকা দেন না কেন, এখন আমার মা কি করবে। তো আমার মা এক পাকি জমিন যে রাখছিল টাকা দিয়া, তো ওনাকে যাই বলে যে ভাই আমার টাকাগুলো আমাকে ফিরাই দেন, আমার খুব লাগবে, আপনার জমিন আপনি নিয়ে নেন। তো উনি 80,000 টাকা আমার মাকে ফিরাই দেয়। দেওয়ার পর আমার মা কি করে 30,000 টাকা আমার শ্বশুরকে দিয়ে দেয়, আমার যৌতুকের টাকা। আর আটা নিজের স্বর্ণ ওইটা দেয় না, বলে এটা ভাই আমি পরে দিব, আমি একটা সমস্যা আছে এটা বলে। তো এরকম করে টাকা দেওয়ার পরে ভালোই কিছুদিন চলে। চলার পর এখন একদিন আমার বাবা ওই বাবাটা আসে, তারপর বাড়িতে আসছে। আসার পর এখন আমার মা ওনাকে খুব ভালোবাসত, উনি যাই করুক ওনাকে কিছু বকা টকা করে করে আবার ওনার সাথে থাকে, সংসার করে, মানে তারাই দেয় না, এরকম ছিল। আমার মা ওনার প্রতি অনেক ই ছিল, মায়া ছিল। আমার বাবাটা আসে, আসার পর এখন যাই হোক ঠিক আছে, আমাদের গ্রামের সবাই জানতে পারছে উনি চোর, চুরি করে টাকা পয়সা নিয়ে গেছে গা, এরকম কেউ বিশ্বাস করে কেউ করে না, কিন্তু আসলে টাকাগুলো চুরি করছে। তো এরকম আমার শ্বশুর আমি ভালোই থাকি, আমার মায়ের কথা কে। তো এরকম করতে করতে আমার ওই বাবাটা এক পর্যায়ে বলতেছে ঠিক আছে আমি ঢাকা যাবো, ঢাকা যাই মৃত্যুর জন্য তো গয়নার দরকার আরো, তাহলে ঢাকা থেকে আমি আমি মানে ব্যাংকে অ্যাকাউন্ট করছি, ওখান থেকে টাকাই না মৃত্যুর গয়নার টাকা দিব, এই কথা বলতেছে। উনি আবার ঢাকায় আসছে, আসার পরে কিছুদিন পরে ফোন করে বলতেছে, মানে অন্য লোক দিয়ে ফোন করেছে, ফোন করে বলতেছে যে আপনি ফোন করে বলেন আপনার ভাবিকে যে আমাকে, আমি তো ব্যাংকের টাকা উঠাতে গেছি, আমাকে মাস্তানরা ধরছে, দুটো টাকাগুলো রাইখা দিছে, এই কথা বলতেছে। তো আমার মাকে একটা লোক ফোন করে এই কথা বলতেছে, আমার মা তো কান্নাকাটি করতেছে যে হ্যাঁ এরকম কিছু তো হইতে পারে না। তো আমার বাবা এক পর্যায়ে হাতে ব্যান্ডেজ করে আমাদের বাড়িতে যায়, মানে এটা ওনার এটা ছিল অভিনয়, ওনার হাতে কিছুই হয় না, মানে উনি ভাবাইতে ছিল যে ওনাকে মানে গুন্ডারা মারছে, মারার পরে মানে উনি হাতে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আমাদের বাড়িতে গেছে। তা আমার মা আসলে খুব সরল সোজা ওইটাই বিশ্বাস করছে, ওনাকে ঘরে জায়গা দিল। এক পর্যায়ে উনি কি করলো, দেশে পাট খেত আছে আপনি জানেন কি আমি জানি না, তো উনি কিলো ওই পাট খেতে দেয় ওনার হাতের এই ব্যান্ডেজটা খুলে পাট খেতে ফেলাই দিছে। তো পাট খেতে ফেলাই দিয়ে উনি জাম গাছ উঠে জাম পারতেছে, তো আমার মামা বলতেছে ওনার নাকি হাত ভাঙা, তাহলে উনি জাম গাছ উঠলো কিভাবে। তো আমার বাবা এসে বলতেছে কি যে হ্যাঁ আমার হাতে আসলে ভাঙা, আমার হাতে উপর দিয়ে গেছে না এই ভিতরে ফেটে গেছে, এই কথা বলতেছে। তেমন করে অনেকদিন যায়, যাওয়ার পরে এখন এক পর্যায়ে আমার বাবার ভিত্তে মানে যে উনি যে প্রথমবার টাকাটা চুরি করছে আস্তে আস্তে উনি মানে এটা আরো বাইরে যাইতেছে এই লুপটা। তো এক পর্যায়ে আমার বাবা আমাকে একটা ফোন দেয় আমার শ্বশুরবাড়িতে রাখার জন্য, কথা বলার জন্য। তো একদিন যায় আমার শ্বশুরবাড়িতে যায় আমার বাপে। তো এরকম করে অনেকদিন ভালোই চললো, চলার পরে এখন ওই যে আমার বাবা যে আমাদেরকে একটা সেট দিছে ফোন, তো আমার বাবা এক পর্যায়ে কি করে আমার শ্বশুরবাড়ি যায়, আমার মাকে না বইলাই না বলে যায়, যাওয়ার পর এরকম বেড়াইটারে আসে, আসার পরে আবার আমাদের বাড়িতে চলে আসে, আমার মা জানে না। তো একবার আমি আমার মানে দাদি শাশুড়ি আমাকে নিতে আসে, দাদি শাশুড়ির সাথে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। তো চলে যাওয়ার পরে ওখানে থাকে, থাকার পরে আমার বাবা একদিন আমার মার সাথে ঝগড়া লাগিয়ে রাগ করে আইসা পরে, আইসা আমার শ্বশুর বাড়িতে যায়, যাইয়া আমার শাশুড়িকে বলে যে বেন ভালো আছেন, আমার শাশুড়ি বলে হ্যাঁ ভালো আছি। তো ওই যে আমাকে যে ফোনটা দেয় বলতেছে আপনি মানে মৃত্যুর ফোনটা দেন, ওটা বলে নষ্ট হয়েছে, আমি ঠিক করে আপনাকে ফোনটা দিব। তো আমার বাবা কি করছে ওই ফোনটা নিয়ে মানে চাল মানে চলে আসে, পালাইয়া চলে আসে ওই ব্যক্তিকে। তখন করে আমার মা জানতে পারে যে আমার বাবা এমন একটা কাজ করে, তখন তো আমি এমনি ওনাদের চোখে ছুটো, আমার স্বামী আমাকে পছন্দ করে না, যখন উনি এই কাজ করলো তখন তো আমি ওনাদের চোখে আরো খারাপ হয়ে গেলাম, আমার অন্যরা আমাকে দেখতে পারে না। তেমন করে এক পর্যায়ে আমার স্বামীর সাথে আমার সাথে ঝগড়াঝাটি হয়, আমার শ্বশুর বাড়ির সবার সাথে ঝগড়াঝাটি হয়, হওয়ার পরে এখন আমাকে ওনারা কেউ দেখতে পারে না, আমার ননাসটা আমাকে দেখতে পারে না। তো এক পর্যায়ে একটা কিছু নিয়ে আমার ননাসের সাথে আমার সাথে ঝগড়া হয়, আমার ননাস আমার একটা রাত ভাষা একটা বকা দেয়। তো আমার স্বামী বলে তুমি আমার বউকে এমন করে বকা দিলা কেন, মানে ওদের সাথে তকাতক হওয়ার পরে আমার স্বামী এক পর্যায়ে আমার ননাসকে একটা কিল দেয় মানে মারে, মারার পরে নিয়ে অনেক কিছু হয় না, আমার ননাস যায় কেস করে আমাদের নামে, হ্যাঁ আমাদের নামে কেস করে, কেস করার পরে বাড়িতে পুলিশ আসে, পুলিশ এসে মানে জিজ্ঞাসা করে যে আমার স্বামীর নাম তো আয়নাল বলতেছে, আয়নালদের বাড়ি কোনটা। তো পুলিশ বলতেছে মৃত্যু কে, তো আমি এবার পলাইছি, তো পুলিশ চলে গেছে। তো এরকম করে মানে অনেক গ্যাঞ্জাম হয়েছে, তারপর আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে আসি, তারপরে মানে আমার স্বামীর সাথে আমার সাথে ঝগড়া, এদিকে আমার বাপমার সাথেও ঝগড়া। তো আমি চিন্তা করলাম আমার স্বামীর সাথে আমার সাথে ঝগড়া, আমি আমার বাপমার বাড়িতে বেড়াইতে আসছি, এইখানে ঝগড়া, আমার তো মানে মনের অবস্থা খুব খারাপ, এখন আমি কি করি। তো আমার মা একটা ধর্মের ভাই বানাইছিল আমাদের গ্রামে, ওনার ছেলের সাথে আমার আবার এক পর্যায়ে মানে একদিন বিয়ের কথা ছিল অনেক আগে। তো আমি ওই ছেলেটাকে পছন্দ করতাম না, খুব কালো ছিল, আমি ভাবছিলাম যে ওকে বিয়ে করবো না। তো আমার বাবা মা সবাই রাজি ছিল যে ওর সাথে আমাকে বিয়ে দিবে। তো আমি এক পর্যায়ে আমার ওই ভাইটাকে ফোন দিই যে ভাইয়া কেমন আছো, বলতেছে হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো, বলতেছে হ্যাঁ। আমি কই ভাই আমার তো বিয়ে হয়েছে, কয় তাহলে তুমি স্বামী সংসার কেমন আছো। আমি বলছি হ্যাঁ ভাইয়া ভালোই আছি, আমিও তো বিয়ে করছি, তাহলে আমার বউ তুমি এসে দেখা যাও। তো আমি বলছি হ্যাঁ ভাই আমি যাবো। তো আমি ওদের বাসায় যাই, আমি কিন্তু আমার মানে শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি আসি, বাপের বাড়ি থেকে আমি মানে ওই ছেলেটার বাসায় যাই।
আচ্ছা,
তো যাওয়ার পরে ওইখানে যাওয়ার পর আমার ওই ভাইয়ের বউটা থাকে, আমিও থাকি, অনেক কথাবার্তা বলি। এখন আমার মা বাবা বলতেছে তুমি তো আজকে আসছো, আজকে যাই না, আজকে থাকে কালকে চলে যাই। আমি যে মানে এখানে আসছি আমার শ্বশুরবাড়ি কেউ জানে না। তো আমি ওই রাত ওইখানে ছিলাম, আমার যে ভাইটা ছিল ওই ভাইটা আবার মানে গাড়ির হেল্পারই করতো,
ধর্মের ভাই,
মানে আমার মা ওর বাবাকে ধর্মের ভাই বানাইছে, তো তোমার ভাই হিসাবে
আপনারা ধর্মের ভাই?
হ্যাঁ ধর্মের ভাই।
আচ্ছা তো ওর নাম কি ছিল?
ওনার নাম ছিল কাশম। তো আমি ওইখানে ছিলাম, তো আমার ওই মামা ছিল আর ওই আমার ওই ভাইয়ের বউটা ছিল আর আমি ছিলাম, কিন্তু আমার ভাইটা ছিল না, আমার ভাইটা গাড়িতে ডিউটিতে ছিল। তো আমি ফোন করে বললাম ভাই আমি তো আসি, তুমি আসো না কেন? তো ও যেই গাড়িতে ডিউটি করতেছিল ওই গাড়িতে আমার আমার শ্বশুরবাড়ির একটা লোক ছিল, ওই একই গাড়িতে ডিউটি করতেছে, আমি তো এটা জানি না। তো আমি ফোন দেওয়ার পর বলতেছি ভাই তুমি আসো না কেন? আমি বলতেছে ভাইয়া আমি তো ডিউটিতে আছি, আমি আসবো, তুমি থাকো আজকে, আমি রাত্রে তোমার সাথে কথা বলবো, এই কথা বলতেছে। তো আমি যে ও যে আমার মিতু মিতু করে বলতেছে, তো ওই লোকটা চিন্তা করতেছে মিতু কার নাম, তো বলতেছে কি রে কার সাথে কথা বলিস? আমার ওই ভাইটাকে বলতেছে, আমার ভাইটা বলতেছে আমার একটা বোন কয় গ্রামের বাড়ি কোন জায়গায়, গ্রামের নাম সৈদরপাড়া, কয় নাম কি মেয়েটার, কয় নাম হয়েছে মিতু। তো ওই ছেলেটা আমার ওই ভাইয়ের মোবাইল থেকে নাম্বারটা নিছে, নিয়ে রেখে দিয়েছে, সেটা আমি জানি না। তো আমার ভাইয়ের বউ আমার ভাইকে ফোন দিয়ে বলতেছে তোরা এসেছে, তুমি আসতেছ না, তোমার বোন তো আসছে, বলতেছে ঠিক আছে ঠিক আছে আমি আসতেছি। তো ওই যে ছেলেটা নাম্বারটা নিয়েছে শ্বশুর এলাকার লোক, ও কি করলো আমার ভাইয়ের বউয়ের নাম্বার ফোন দিল, মানে ওরা তো পরিচিত মানে স্টাফ না, একই গাড়িতে ডিউটি করে চিনারি কথা। তো ফোন দিয়ে বলতেছে যে আপু কেমন আছে? বলতেছে ভালো। বলতেছে আপনার বাড়িতে নাকি মেহমান আসছে? বলতেছে হ্যাঁ আসছে। কয় মেয়েটার বাড়ি কোন জায়গায়? বলতেছে অমুকখানে বাড়ি, যে নাম কি মিতু। তখন আমি চিন্তা করলাম যে এই ছেলেটাকে আমি চিনি না, ছেলেটা আমার নামটা কেন জিজ্ঞাসা করতেছে, আমি তো ছেলেটাকে চিনি না। তখন এই ছেলেটা যখন আমার নামটা জিজ্ঞেস করলো তখন আমার বুকের ভিতরে একটা কামড় দিল, কি ছেলেটা আমার নামটা কেন জিজ্ঞাসা করলো। তো ওটা আমি কিছু মনে করি, পরে আমার ভাই আতানোর সময় রাত্রে আসে, আসার পরে কথাবার্তা হয়। তো এই জায়গায় আমার ওই ভাইয়ের বউটা একটা মানে কাহিনী ঘটায় যে অনেক কিছু ঘটায়, ও পালায় যায় কেমনে জানি, মানে ও জানতে পারে যে মিছেলটা আমাকে পছন্দ করে, তোমার ভাইয়ের বউ অনেক কিছু ভাববে, মানে ঘরতে বাইরে হয়ে যায়, বাইরে লুকাই থাকে, দেখে আমরা কি করি না করি। তোমার ভাই বলতেছে আমার ভাইয়ের বউয়ের নাম ছিল সুমি, সুমি তুমি কোথায়, তুমি যদি 10 মিনিটের ভিতরে না আসো আমি তোমাকে ডিভোর্স দিব, মানে ওইখানে একটা খারাপ একটা আচরণ করতেছে।
আমি ঠিক বুঝি নাই, মানে সুমি পালায় যায় বলতে
মানে সুমি জানতো যে আমার ওই ভাইটা আমাকে পছন্দ করতো,
ধর্মের ভাই,
হ্যাঁ ধর্মের ভাই, যে আমাকে পছন্দ করতো। তো একটা যে কোনো একটা মেয়ের মনে খারাপ লাগতে পারে যে আমার স্বামী একটি মেয়েটাকে পছন্দ করছিল, মেয়েটা আমাদের বাড়িতে আসছে, ওর মনে একটু খারাপ কিছু যাচ্ছে, তো
লুকিয়ে থেকে বিষয়গুলো দেখে
আসলে কি করতেছে, আমরা ওরকম লুকায় যায়। তো আমি বলতেছি ভাইয়া তোমার বউটা এরকম কেন, এরকম যখন ঝগড়া যখন করবে, আমি একটা আত্মীয়, আমি যার পরে তোমার সাথে ঝগড়া করুক, আমি থাকা অবস্থায় ঝগড়া কেন করতেছে, এটা আমার খারাপ লাগতেছে না। তো 10 মিনিট পর ওর বউটা বাইরে আসে, বাইরে এলে পর ওর বউটাকে মারে, তখন আমি চিন্তা করলাম হ্যাঁ আমার সামনে ওরে মারে। তখন আমি চিন্তা করলাম তোমরা ঝগড়া করবো, আমি যাওয়ার পরে ঝগড়া করো, আমি থাকার সময় কেন ঝগড়া করতেছো? তখন আমার মনে খুব কষ্ট হয়ে
গেছে। চিন্তা করে দেখেন ওর শ্বশুর বাড়িতে সমস্যা, ওর বাবার বাড়িতে সমস্যা, এবং ও যেখানে বেড়াতে গেল সেখানে ওকে নিয়ে সমস্যা, এই জিনিসগুলো একটু খেয়াল করার মতো। হ্যাঁ ওকে,
হ্যাঁ তারপরে ওইখান থেকে আমি চলে আসি যে আমি আর এখানে থাকবো না, তো আমার ভাইটা আবার গাড়িতে ডিউটি করে না, ও চলে আসে যে আমি ডিউটিতে যাবো তুমি তোমার বাড়িতে চলে যাও। তো আমি আর ও একসাথে আসি, তখন সকাল 7টা হবে। তো ওই বাস স্ট্যান্ডে যখন আসি তখন বাস স্ট্যান্ডে কোনো লোক আমাকে দেখতে পায়, আমার শ্বশুরবাড়ি এলাকার লোক।
আচ্ছা আচ্ছা,
শ্বশুরবাড়ি এলাকার লোক আমাকে দেখতে পায় যে
হ্যাঁ
ওর সাথে আমি আসতে আসি একসাথে। তো আমি এরা দেখছি জানি না, আমি আমার বাড়িতে চলে যাই, ও গাড়িতে চলে যায়। তো তারপরের দিন আমার স্বামী আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে কি তুমি কেমন আছো? তো আমি বলতেছি আমি এতদিন ধরে আসছি, তুমি তো আমাকে ফোনও করো না, নিতেও আসো না, সমস্যা কি তোমার? বলতেছে না আমি আসবো না, আমার দাদি যাবে। পরে এই কথা বলে রেখা দিল, পরে আবার ফোন দিচ্ছে, আমি বলতেছি কি তুমি আসবে? কয় না দাদি আসবো। পরে আমাকে বলতেছে তোমাকে একটা কথা বলবো। কি কথা? যে তুমি কালকে কই বাড়াইতে গেছিলা? আমি কই কোথাও তো জানি। কয় হ্যাঁ তুমি গেছো? আমি কি হ্যাঁ কোথায়? বলতে তুমি অমুক জায়গায় যাও না? আমি বলছি হ্যাঁ গেছি। পরে আমি রাগ করে বলতেছি হ্যাঁ আমি গেছি। বলতেছে তুমি যে গেছো আমার পারমিশন নিয়ে গেছো। আমি কি তোমার পারমিশন আমি কি নেবো? তুমি কি আমার কোনো খোঁজ খবর রাখো? তোমার কি আমার বলার কোনো দরকারই নেই?
এই কথাটা প্রিয় শ্রোতা, আমরা একেবারে ব্যাকগ্রাউন্ডে রয়েছি, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে একটা মানুষের সিক্রেটস্টার জন্মটা হয় কিভাবে, যে জিনিসটা গোপন করতে হয়, কাউকে বলা যায় না। উনি আজকে ওনার জীবনের একটা এমন গোপন সত্য এখানে উপস্থাপন করতে যাচ্ছেন যেটা শুধু একজন জানে। আপনি শুরুতে সেটা বলছিলেন, সেটা কে জানে?
সেটা মানে ঢাকাতে আমার টাপু আছে, বাড়িওয়ালার মেয়ে, উনি জানে,
বান্ধবী বা
হ্যাঁ আপু, আমি
আপু বলেন। তো ওনাকে আপনি আপনার গল্পটা বলেছেন,
সব জানে উনি,
এছাড়া আর কেউ জানে না? আপনার মাও জানে না?
না আমার মাও জানে না।
প্রথম হচ্ছে উনি এখানে আসলে সে সিক্রেটটা রিভিল করছে, এবং সেটার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে এই ভুলটা বা এই অপরাধটা যেন ওনার মতো আর কেউ কখনো না করে। কিন্তু আমরা আসলে ব্যাকগ্রাউন্ডের থেকে দেখাচ্ছি যে একজন মানুষ কতটা সিচুয়েশনাল কজ হলে যে এরকম একটা সিক্রেটসের দিকে যেতে পারে। সো ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। আমরা মাত্র 2 মিনিটের বিরতি নেব, আর এই ফাঁকে আপনাদেরকে বলছি আপনারা আমাদের গেস্টের সাথে কমিউনিকেট করার জন্য এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপডেটেড থাকার জন্য আমাদের ঢাকা এফএম এর যে পেজটি আছে সেখানে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন। আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/ilovedhakafm। ওকে, আর ইউটিউবে আসলে আপনি এখন ভিডিও সহ আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন, আমাদের মৃত্যুকে দেখা সহ। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। DFM 904. প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব যে লাল বাটনটি আছে ওখানে ক্লিক করেই আপনি আমাদের চ্যানেলটি সম্পর্কে আপডেটেড থাকতে পারবেন। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ফিরে আসছি দুই মিনিট পর।
Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস 90.4 ঢাকা এফএম এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে মিতু তার জীবনের সিক্রেটস গুলো রিভিল করছে, বলছে কি সেই সিক্রেটস, আমরা সেটা জানার ব্যাকগ্রাউন্ডে রয়েছি। কথা না বাড়িয়ে তার কাছে আবারও যাব। তার আগে বলতে চাই, যদি আপনি অনুষ্ঠানে এসে নিজের জীবনের গোপন কিছু কথা মানুষকে বলে সচেতন করতে চান, যদি এটা বলতে চান যে হ্যাঁ আপনি অপরাধ করেছেন কিন্তু সেই অপরাধের পেছনে অনেক শক্তিশালী একটা কারণ ছিল, আপনি ইচ্ছা করে করেননি বাধ্য হয়ে করেছেন, এবং আপনি জানাতে চান কি সেই কারণ, কি সেই সিক্রেট, আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলি 09611904904। ওকে মিতু, আমরা যেখানে ছিলাম তারপর
তোমার স্বামী আমাকে ফোন দিয়ে বলছে তুমি যে এখানে গেছিলে, আমার পারমিশন নিয়ে গেছিলাম, বলছিস না আমি তো এখানে গেছিলাম তোমাকে বলিনি, আমি যেমন বাবার বাড়িতে আসে এক মাস ধরে রয়েছি, তুমি তো কোনো খোঁজ খবরই নাও না, আমি তোমাকে বলিনি আমার ভালো লাগছে আমি গেছি, এই বলছি। বলার পর এখন আমার স্বামী ফোন কাটে দিছে, কাটে দেওয়ার পর এখন তো মনে করেন আমাকে নিতে আসে না, ফোন দেন এরকম করে আরো এক মাস চলে যায়। তো এখন আমার মা পড়ে যায় চিন্তায় যে আমাকে নিতে আসে না। তো আমি এক পর্যায়ে ওদের গ্রামে একটা মানে মাতবর আছে ওইখানে যাই, যাওয়ার পরে বলি যে দেখেন আঙ্কেল আমি তো এরকম 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 একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, এখন এক মাস দুই মাস হয়ে গেছে আমাকে নিতে আসে না, ওদের সমস্যা কি? তো ওরা বলছে ঠিক আছে তুমি যাও, আমি ওদের সাথে কথা বলে দেখবো। তো এই মাতবরটা আমার ওই স্বামীর সাথে শ্বশুর সবার সাথে কথা বলছে, কথা বলার পরে বলতেছে কি সমস্যা, বলতেছে যে আমার বউ মানে অন্যের বাড়িতে যে রাত্রেবেলা ছিল একদিন দুদিন ছিল, এই বউ আমরা নিব না, এই কথা বলতেছে যে কেন অন্যের বাড়িতে যাইছিল, মানে এরকম একটা কথা ওই মাতবরের সাথে আমার স্বামী বলছে, আমার শ্বশুরেরা বলছে, তো এটা তারা আমরা জানি না। তো এক পর্যায়ে ওই আমার ওই শ্বশুরটা ওই মাতবরকে বলার পরে মাতবর আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে মিথ্যে বলছে কি, বলতেছে তুমি নাকি কোথায় যায় মানে ছিলা ওইখানে ছিলা, তো ওরা তো এটা খারাপ ভাবে নিছে, তোমাকে ওরা রাখবে না। তখন ভাই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে কেন, আমি তো কিছু করি নাই, ওরা কেন আমাকে রাখবে না। এই কথাটা শোনার পরে আমি আবার ওই আমার মামার বাড়িতে যাই, যার পরে বলতেছি যে মামা আমার তো আপনাদের বাড়িতে আসে আমার তো মানে কপালটা ভাঙছে, বলতেছে কেন কি হয়েছে, তো আমি এখানে যে ছিলাম আমি এখানে কাশতে ছিলাম আপনার ছেলের বসতে ছিলাম না, বলতেছে হ্যাঁ। তো আমি বলতেছি দেখেন আমার শ্বশুরবাড়িতে যায় কেউ একজন বলছে যে আমি আপনার ছেলের সাথে ছিলাম, মানে এই কথা বলছে। তো আমি বলতেছি মামা তাহলে এইখানে আমার পক্ষে কথা বলার জন্য দুইটা লোকই আছে, এক হইছে আমার মামা আর দ্বিতীয় লোকটা হইছে আমার ভাইয়ের বউ, ও হইছে মেন সাক্ষী, ও জানে যে আমি রাত্রেবেলা কাজ সাথে ছিলাম। তো এখন মানে আমি আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলতেছি তোমাকে আমি রাখবো না। তখন আমি ওরা বলতেছি যে দেখো চিলে যদি কান নিয়ে যায় তুমি কি চিলের পিছিয়ে দৌড়াবা না, তুমি তোমার কানে হাজার দেখবা তোমার কানটা আছে কি নাই তুমি সেটা দেখবা। তো বলতেছে না মানুষ আমাকে যা বলবো আমি তাই শুনবো। তা আমি বলতেছি যে মানুষ তোমাকে বলছে তোমার বউ অমুকের সাথে ছিল, তুমি এটাই বিশ্বাস করবা, তুমি নিজের চোখে দেখবা না, বলতেছে না আমি দেখবো না। তো আমি অনেক কান্নাকাটি করতেছি যে ও মানুষের কথা এইসব করতেছ আমাকে বিশ্বাস করতে পারলো না, ঠিক আছে তুমি আমার সাথে ওই বাড়িতে চলো, যাই তুমি যাচাই করো যে আমি আসলে কার সাথে ছিলাম, এরকম একটা বদনাম যে আমার নামে বাইর করলো ওই লোকটা যে আমি অন্যের বাড়িতে ছিলাম, মানুষ তো মানুষের বাড়িতেই যায় ঠিক না, এই জন্য উনি আমার নামে এরকম একটা বদনাম ছড়াবে এটা তো ঠিক না। আমি এই কথা আমার স্বামীকে বললাম, তো বলতেছে না আমি যাবো না। তো এখন আমি ওখানে কি করবো কিছু করার নাই, তো আমি আমার মাকে আমার মা বাবা সব জানে, আমার মা মানে আমি যখন বাড়িতে যাই যাওয়ার সময় আমাকে না করছিল যে দেখ তোর তখন বিয়ে হয়েছে তুই যেখানে সেখানে যেতে পারবি না, তুই কেন যাবে বাড়িতে, আমি আমার মার কথা শুনি না, কারণ যে সবাই ঝগড়া করতেছে আমার মনটা খুব খারাপ আমি না শুনে গেছি। তো বাবা মার কথা না শুনলে কপালে যা হয় আমি এখন বুঝতে পারতেছি। এখন আমি মামাকে বললাম যে মামা আমার মা বলতেছে আমার মাও গেছে, বলতেছে ভাই তার আমার মেয়ের নাকি ওরা রাখবে না, তাহলে এখানে এক নাম্বার সাক্ষী তুমি আর তোমার ছেলের বউ, তাহলে তোমরা চলো যে আমি যখন ওদের বাড়িতে সালিশি ডাকছে মানে মাত বোন নিয়ে সালিশি হবে আমাকে রাখবে না, তো তুমি চলো তুমি সালিশিতে যাও এই কথাগুলো বলবা। তাহলে ওখানে মেন সাক্ষী আমার ওই মামা আর আমার ওই ভাইয়ের বউ এই দুজনই। আমি যতটুকু মনে করি আমার মামা আমার ভাইয়ের বউ মেন সাক্ষী, কারণ কোন মেয়ে তার স্বামীর সাথে অনেকটা মেশে মানে একটা রিলেশন করতে দিবে না। এইটা আমার ওই আমি আমার ভাই বলতো আমার ভাইয়ের বউ বলছে হ্যাঁ আমরা যাবো সমস্যা নেই, এই কথা বলছে যে আমি বলতেছি দেখো তুমি একটা মেয়ে আমি একটা মেয়ে তুমি কি চাও আমার কপালটা ভাঙ্গু, বলতেছে না কখনোই না ঠিক আছে আমরা যাবো। তো আমার মামাকে আমার মা বলছে যে আমি যখন যাবো তোমাকে ফোন দিব তুমি যাবা তোমার ছেলের বউকে নিয়ে। মাত বোর ডাক দিছে একটা বিচার হবে, আমার পক্ষ থেকে কোনো লোক নাই, আমার বাবা নাই আমার মামারাও কেউ যাবে না, মানে আমার গ্রাম থেকে কোনো একটা মাতাব্বর যাবে না। তো ওখানে যাবে টাকে তো আমার মা পাশের গ্রামের একটা মাতাব্বরকে নিয়ে গেল, তো ওই মাতাব্বর দুই তিনটা লোককে নিয়ে গেছে আমরাও গেছি মানে ভ্যানে কইরা। এখন আমার মা আমার ওই মামাটাকে ফোন দিছে ওই যে ধর্মের মামাটা ওনাকে ফোন দিছে, এখন ফোন দিয়ে দেয় নাম্বারটা বন্ধ। তো এখন তো আমরা মাতবর নিয়ে আমরা তার ওই বাড়িতে যাইতে পারি না মামার বাড়িতে, তো আমরা ডাইরেক্ট আমার শ্বশুর বাড়িতে চলে গেছি। মানে ওই দিন ওইখানে বিচার হবে বিচার হয়ে ডিভোর্স হয়ে যাবে আমার। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখন আমার মামা আসেনি মামার মানে ছেলের বউ আসেনি, তো এখন তো আমার মানে কোন সাক্ষী নেই, কে সাক্ষী দিয়ে মামার নামে, ওরা যা বলবে তাই, কোনো সাক্ষী নেই। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে এখন মানে উঠানে ভিতরে অনেক লোকজন, তো আমার মানে মানে যে লোকটা শুনছে আমি অনেকজনের বাড়িতে বেড়াইতে আসছি ওই লোকটার নাম ছিল আলাল। তো বলতেছে কি হয়েছে, বলতেছে হ্যাঁ তুমি কোথায় গেছিলাম, বলছি যে আমার এক মামার বাড়িতে। তোমার কেমন মামা, আমার মা বলছে আমার ধর্মের বাড়ি বানাইছিলাম ওদের বাড়িতে, ওদের বাড়ি কোন জায়গায় যাবে জমক জায়গায় বাড়ি গেছিলাম, বলছে তুমি অনেক ওইখানে ছিলে গেলাম কি হ্যাঁ ছিলাম মানে বেড়াইতে গেছি। আমার মামা বলো তুমি আমাদের এখানে কোনো তুমি আসো না তাহলে একটা দিন বেড়াই যাও, তাই আমি একটা দিন বেড়াইছি। তো এখন বলতেছে তাহলে মানুষের বাসায় যে বাড়িতে গেছো বইলে গেছে, বলছি না। তো এটা নিয়ে মানে যখন বুঝতে পারলাম যে ওর আমার নামে অনেক কিছু বাইর করছে একটা বদনাম যে আমাকে ওরা রাখবে না, তো তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই ওখানে ছিল। এখন দেখতেছি যে যখন শুনলাম যে ওরা আমাকে রাখবে না আমার যত জিনিসপত্র ছিল ঘর থেকে সব বাইর করে দিয়েছি। আমি বলতেছি যে আমি একটু ঘরে যাই যে আমার জিনিস আমি নিয়ে নিই। এখন আমার বলতেছে না তুমি ওই ঘরে যেতে পারবো না, তোমার জিনিসপত্র আমরা বাইর করে দিব, এরকম কিছু বলতেছে। তো ওই বিচারে সবাই ছিল, থাকার পর আমি চিন্তা করলাম আমি তো কোনো দোষ করলাম না, কোনো ভুল করে তাহলে আমার জীবনটা কেন এমন হবে, ওরা আমাকে কেন রাখবে না। তো ছেলেটা বললো হ্যাঁ তুমি আমাকে সাথে ছিল না, বলছি না এটা তো অসম্ভব। আলাল নামের ছেলেটা দেখে নাই মানে শুনছে আমি বেড়াইতে গেছি অমুক বাড়িতে, এইটা শুনছে দেখে নাই, তো ওই বলতেছে এই কথাটা। তো এখন আমার শ্বশুর শাশুড়ি এখানে সবাই দাঁড়াই আছে, এখন আমার স্বামী আমার শ্বশুর তো দাঁড়াই আছেন, শ্বশুর আমার স্বামীকে বলতেছে যে আইনাল তুই কি করতে চাস এখন, মানে এই বউ নিবি বা নিবি না। এখন আইনাল কি বললো যে ও বলতেছে যে আমি কি বলবো আমার বাবা যা বলবে তাই হবে, মানে মাধ্যম জিজ্ঞেস তুই কি করবি। এখন ও আইনাল বলতেছে যে আমার বাবা যা করবে আমিও তাই করবো। এখন মাঝখানতে ওনার বাবা বলতেছে যে আমরা এই দূষিত বউ নিব না।
কি বলেছে
দূষিত বউ, মানে আমি ওই অন্য বাড়িতে বেড়াতে গেছিলাম মানে আমার সাথে খারাপ একটা রিলেশন ছিল।
দেখুন কতটা সিচুয়েশনাল হতে পারে, এবং ওনার জীবনে কিন্তু একটা অপরাধ আছে যে কারণেই উনি আজকে সিক্রেটসে এসেছে, কিন্তু এতটুকু পর্যন্ত ওনার সাথে যা হয়েছে সেটা আসলে কে অপরাধী, সমাজ অপরাধী এবং পুরুষতান্ত্রিক সমাজ অপরাধী। অফকোর্স একেবারে প্রান্তিক পর্যায়ে একজন মানুষের জীবন গল্প এখানে উপস্থাপন করছি, যে মানুষটার লেখাপড়া সে তেমন অর্থে নাই, যে মানুষটার সামাজিক শক্তিশালী যে ব্যাকগ্রাউন্ড সেটা নাই, যে মানুষটার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, যে মানুষটাকে ব্যাক আপ দেওয়ার মতো পেছন থেকে সাপোর্ট দেওয়ার মতো ফ্যামিলি নাই, হ্যাঁ সেই মানুষটার প্রতি সমাজের যে ইনজাস্টিস সেটা, এবং তার পরবর্তীতে তার নিজের জীবনে একটা ভুল বা অপরাধ ঘটানো, সেদিকে আমরা এগোচ্ছি। ওকে
হ্যাঁ বলতেছে এই বউ আমরা নিব না। তখন আমার মনে হচ্ছে আমি মাটির তলে ডাই বাগলাম যে আমার শ্বশুর আমাকে কি বলতেছে, আমি তো আসলে এরকম কিছু করি নাই, তো উনি কেন আমাকে এই কথাটা বলতেছে। তখন আমি বললাম যে দেখেন আমরা না যেটা
ভাবতেছে যে ভাই তার যে বউ সে ওখানে গিয়েছিল
না জানে, ওই যে আমার মামার মনে একটা শয়তানি ছিল যে আমার মানে বোনের মেয়েটাকে আমি বলছিলাম আমার ছেলের জন্য বিয়ে করবো, যখন বিয়ে দেয় না তাহলে আমি হয়তো ওরকে সংসার করে খাইতে দিব না, হয়তো ওনার মনে এরকম একটা কিছু ছিল যে আমি যেটা আমরা জানি না। তো আমার শ্বশুর এই কথা বললো আমার স্বামীর একই কথা হ্যাঁ আমার বাবা যা বলবে তাই, তখন বলতেছে যে আমরা এই দূষিত বউ নিব না আমার শ্বশুর বলতেছে। তখন আমি অনেক কান্না করতেছি আমার মামার সাথে, বলতেছে মা তুই কান্দিস না যা হওয়ার হবে। তো এক পর্যায়ে ওর সাথে আমার সাথে ডিভোর্স হয়ে যায়, তো ডিভোর্স হওয়ার পরে আমাদের সাইন নেয়। তো আমি যে 30,000 টাকা দিয়েছিল বিয়েতে ওই 30,000 টাকা ওরা দিয়ে দেয়, আর আমার যে গয়না দেওয়ার কথা গয়না তোমরা দিইনি, শুধু 30,000 টাকা ওরা দিয়ে দেয় আর 3 মাসের খাওয়ান খোরাক দিয়ে দেয় যেটা ডিভোর্স হলে দিয়ে দেয় স্বামীরা। তো 3 মাসের খাওয়ান খোরাক 3,000 টাকা আর আমার ওই যৌতুকের 30,000 টাকা 33,000 টাকা ওরা আমাকে দেয়। দেওয়ার পর আমি এই টাকাগুলো ওই যে আমাদের বাড়ি থেকে একটা মাতব্বর নিয়ে যাই ওনার কাছে টাকাগুলো দিই, কারণ অনেকগুলো টাকা গ্রামের বিষয় অনেক বাজে ছেলেরা আছে ধরতে পারে যে যদি ধৈরা টাকা পয়সা নেওয়া যায়, তো এই টাকাগুলো আমি ওনার হাতে দিই। দেওয়ার পর অনেক কান্নাকাটি করি যে ওই ওখান থেকে আমার সাথে সারাসারি হয়ে যায়। তখন বাপমার সাথে আমি আসি, এখন এই মাতব্বরটা হুন্ডা নিয়ে যায়, বলতে তুমি হুন্ডারে পিছিয়ে বসো, তোমাকে আমি একটান দিয়ে নিয়ে যাবো, আর তোমার বাবা মা পিছিয়ে আসুক, কারণ অনেক লোকজন ছিল অনেক কানাকোনা করতেছে, মানে অনেক গবেষণা করতেছে যে আমি এরকম একটা কাজ করছি, আমাকে রাখবে না, অমুক বাড়ির বউ বাদ দিয়ে দিতেছে অনেক কিছু, এটা খারাপ না? তো আমি ওনার সাথে হুন্ডারে বসি,
বিশাল কলঙ্ক,
ওই আমি ওনার বাইকে বসলাম, বসার পরে ওই আমার স্বামী তো ওই ডিভোর্স হওয়ার পরে ও ওখানে চলে আসা, সামনে দোকানে দাঁড়ায় আছে, জানে আমি যেখানে যাবো আমাকে আরেকবার দেখবে, শেষ দেখা দেখবে, তো সামনে দাঁড়ায় আছে। তো আমি ওই হুন্ডারে চলে পিছনে যাইতেছি, পিছনে বসে এখন দেখি ও সামনে দাঁড়ায় আছে, তো ও আমাকে দেখে তাকাইছে, আমি ওদিকে তাকাইছি, আমি কান্তাছে তাকাই রয়েছি, তো ওখান থেকে গেলাম, তো ওই দেখাই শেষ দেখা ডিভোর্স হয়ে গেলো, চলে গেলাম। তো বাড়িতে অনেক কান্নাকাটি করতেছে, আমার মাও কান্নাকাটি করতেছে, আমার জীবনে যেরকম হইলো আমার মেয়েটার জীবনেও একই অবস্থা হইলো। এরকম করে আমি আমার মাকে বলি, মা আমি আর এখানে থাকবো না, আমি ঢাকায় চলে যাবো, এখানে থাকলে আমার খুব খারাপ লাগবে, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি ঢাকায় চলে যাবো। তো আমার মা রাজি না, বলছি আমি এখানে থাকলে আমার ওর কথা মনে করবে, খুব খারাপ লাগবে, আমি এখানে থাকবো না, চলে যাবো। তো আমি ঢাকায় চলে আসি, আমার খালার বাড়িতে খালা থাকে, আমার মা বাড়িতে থাকে, ঢাকায় আসি। ঢাকায় আসার পরে তো আবার আমি আবার চাকরি নিই, চাকরি নেওয়ার পরে কিছুদিন করি, চাকরি করার পরে হঠাৎ একদিন আমার ওই স্বামী আমাকে ফোন দেয়, আইনাল আমাকে ফোন দেয়। ফোন যাওয়ার পরে আমি বলতেছি কে? বলতেছে আমি আইনাল। আমি বলছি আপনি ভালো আছেন? বলতেছে হ্যাঁ ভালো আছি, তুমি কেমন? ও আমাকে বলতেছে আপনি ভালো আছেন? বলছি হ্যাঁ। বলতেছে আমি তো বিয়ে করতেছি, এই কথা বলতেছে। আমি বললাম যে আপনি বিয়ে করতেছেন? বলতেছে হ্যাঁ। আমি বলতেছি যে দেখেন, আমি তো ভাবছিলাম যে আমি আমার বাপের বাড়িতে আছি, বাড়িতে আসছি, আপনি আমাকে নিতে আসবেন, আমি তো এটা ভাবছিলাম যে আপনার ভুল আসলে এক সময় ভাঙবে, আপনি আমাকে নিতে আসবেন, আপনি বিয়ে করতেছেন? বলতেছে হ্যাঁ আমি বিয়ে করতেছি। তো আমি বলছি দেখেন আপনি আমাকে বিয়ে, আপনি বিয়ে করেন, আপনি আমাকে আগের মতো নেন। বলতেছেন এটা সম্ভব না। তো আমি বলতেছি সম্ভব না হলে আর কি করার আছে, ঠিক আছে আমি আপনার সাথে দেখা করবো। ও বলতেছে ঠিক আছে দেখা করবো। তো তখন ও কোনাবাড়ি থাকে, কোনাবাড়ি এসে থাকে, তো উত্তরাতে আসছে আমার সাথে দেখা করার জন্য। তো আমি আমার আপুকে বললাম আপনারা চলেন একটু দেখা করে আসি। বলতেছে চলো যাই। আসার পর ওর সাথে আমার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলতেছে ভালো আছো? আমি বলছি হ্যাঁ ভালো আছি। তো অনেক কথা বার্তা বলার পর আমি বলতেছে দেখেন যা হয়েছে আপনি তো কিছুই জানেন না, না জানে আমরা ডিভোর্স দিচ্ছেন, আমি আপনাকে বললাম যে আপনি যাচাই করেন, যদি আসলে সত্যি কিছু হয় তাহলে আমি এমনি সরে যাবো, এত কিছু করার দরকার নেই, আপনি তো যাচাই করলেন না, আপনি আমাকে এমনি এমনি বাদ দিয়ে দিলেন, যা হওয়ার হয়েছে সব বাদ, তাহলে আপনি আমাকে আগের মতো বিয়ে করে আপনি আমাকে আপনার সাথে নেন। তো বলতেছে কি যে ঠিক আছে আমি আমার মার কাছে জানি আমার মা কি বলে। আমি বলছি ঠিক আছে। তো বলতেছে যে আমি আমার মাকে জানাইছে না জানাইছে আমি জানি না, বলতেছে আমি আমার মাকে জানাইছি, আমার মা বলছে যে তুই যদি ওই বউ আনস তাহলে আমি বিষ খাই মরমু। ওর মা নাকি ওকে এই কথা বলছে, আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় বলেই নেই। বলতেছে না আমি তোমাকে নিতে পারবো না। পরে বললাম ঠিক আছে তাহলে আপনি আর আমার সাথে জীবনে কথা বলেন না, দেখাও করেন না, চলে যান। পরে চলে গেছে বাড়িতে, আমি তো আমাদের বাড়িতে এসে পড়ছি। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরেও আমাকে ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে আমি তো বিয়ে করছি। তো আমি বলতেছি আপনি বিয়ে করছেন সত্যি সত্যি? বলতেছে হ্যাঁ আমি বিয়ে করছি। মানে বিয়ে করার পরের দিন আমাকে ফোন দিয়ে বলতেছে আমি বিয়ে করছি। তো ফোন দিচ্ছেন কেন? বলতেছে আমি বিয়ে করছি, আসলে দেখো বিয়ে করছি দুদিন, এখনো আমি আমার বউয়ের টাচ করে দেখিনি, আমাকে বলতেছে। তো আমি বলতেছি যে এই কথাটা আপনি আমাকে বিশ্বাস করতে বলতেছেন যে আপনি বিয়ে করছেন দুদিন, আপনি আপনার বউকে টাচ করেন নাই কেন? আপনি তো আমাকে ছাইড়িয়ে দিচ্ছেন, তো একটা বিয়ে করছেন, ও একটা মেয়ে, তা আপনি কেন ওকে কষ্ট দেবেন? আপনি বসে তো কথাবার্তা বলেন, আর দশটা স্বামী স্ত্রী যেভাবে থাকে আপনি সেভাবে থাকেন, আপনি কেন মেয়েটাকে কষ্ট দিবেন? মেয়েটা তো কোনো দোষ নেই, আমি এই কথাটা ওকে বললাম। তো বলছে ঠিক আছে। তো এরকম করে মানে ওর সাথে আমি এর কোনো কথা বলি না, ও সিমটা পাল্টাই ফেলে আমিও সিমটা পাল্টাই ফেলে, এরকম চলে। তো এই মেয়ের সাথে সংসার করে আমি আবার এর মধ্যে ওদের বাড়িতে একটা আমার একটা মানে ভাবি ছিল, ওর স্বামীর নাম্বার ছিল আমার কাছে, তো আমি ফোন দিয়ে ওর খোঁজ খবর নিতাম মাঝে মাঝে যে ও কেমন আছে না আছে। তো বলতেছে ওর বউয়ের তো বাচ্চা পেটে বাচ্চা হবে, আমাকে বলতেছে আমার এই বোনের স্বামীটা বলতেছে যে ওর বউয়ের তো বাচ্চা পেটে বাচ্চা হবে। আমি বলছি কি বাচ্চা পেটে? বলতেছে হ্যাঁ বাচ্চা হবে। তো আমি আর বলতেছে তা ভালোই, ও ভালো থাকলে সব ভালো, আর কি করার আছে? যেহেতু ডিভোর্স হয়ে গেছে এখন তো আমি আর ওর যেতে পারবো না, ও আসতে পারবে না, ঠিক আছে ওর মতো থাক আমি আমার মতো থাকি। তো অনেকদিন যাওয়ার পরে আবার একদিন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কিছু কথা বলার পর আমি বলতেছি আমি তো আজকে বাড়িতে আসতেছি আপনি আমার সাথে দেখা করেন। ওর আমি বলছি ওর সাথে আমার সাথে ডিভোর্স হওয়ার পরও তিনবার দেখা হয়, অনেকে বলে যেটা পাপ তুমি কেন ওর সাথে দেখা করবা, যেহেতু ডিভোর্স হয়ে গেছে ওর সাথে তোমার দেখা করে পাপ। আমি বলতেছি পাপ হোক আর যাই হোক, ওর আমি খুব ভালোবাসি, ওর আমি মন থেকে মুছতে পারতেছি না, ওর সাথে আমার দেখা করা লাগবেই। তোর সাথে আমি আবার দ্বিতীয়বার দেখা করি, দেখা করার পরে বলতেছে যে হ্যাঁ আমি তো বিয়ে করছি, আমার একটা ছেলেও হয়েছে, মানে তখন ছিল পহেলা বৈশাখ মেলার সময়, তো মেলাতে বাজারে দোকান দিছে, তখন ওর সাথে আমার সাথে দেখা হয়। তো বলতেছে তুমি কেমন আছো? বলছি হ্যাঁ আমি ভালো আছি। তোমার সাথে আমার খালা ছিল, বলতেছে আমি তো বিয়ে করছি, তুমি আর কতদিন একা থাকবা, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো। তো ওই টাইমে আমি কান্না করে দিছি যে তুমি আমাকে এই কথা মানে আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন, আমি তো আপনার আশায় ছিলাম, আপনি কি বিয়ে করে নতুন জীবন সাজাইছেন, আমি তো এরকম কাজটা করতে পারলাম না। বলতেছে যা হওয়ার হয়েছে আপনি একটা বিয়ে করে সুখে থাকেন, মানে ও আইনাল আমাকে বলতেছে সুখে থাকেন, আপনি আমাকে ভুলে যান। তো কথাবার্তা বলার পরে এখন দেখি যে আমার ওই ওর বাবা আসছে, মানে আমার শ্বশুর আসছে। তো আমি চিন্তা করলাম আমার শ্বশুর যদি দেখে যে আমি ওর সাথে কথা বলতে, সেটা খারাপ না যে এই বউ আমরা বাদতে দিছি, এই বউ আবার আমার ছেলের সাথে কথা বলতেছে। তো কি করলো যে সাইডে সরে গেল। আমি বললাম কি যে আমি আপনার আব্বার সাথে কথা বলি, বলতেছে হ্যাঁ বলো। তো আমি আমার শ্বশুর সামনে সালাম দিয়ে বললাম যে আব্বা কেমন আছেন। তো আমার শ্বশুর হঠাৎ করে মানে আতঙ্ক হয়ে গেছে যে এই মেয়ে কোথা থেকে আসলো এখানে। বলতেছে আব্বা আপনি ভালো আছেন? বলতেছে হ্যাঁ ভালো আছি। তো বলতেছে তুমি কেমন আছো? আমি বলছি ভালো আছি। কোথায় আমার ছেলেকে তো বিয়ে করাইছি, আমার ছেলের ঘরে একটা বাচ্চা হয়েছে। পরে বলতেছে আব্বা আমি যা করছি ভুল করছি, পারলে আমাকে মাফ করে দিন, অনেক কিছু করছি মাফ করে দিন। তখন আমার শ্বশুর আমাকে বলতেছে যে আসলে মা ভুল তুমি করো নাই, ভুল আমরা করছি।
ভুল একটা জীবনে হয়েছে, ইনফ্যাক্ট সেই ভুলটা বলার জন্যই আজকে এখানে মিতু এসছে। কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডটা কতটা শক্তিশালী। একটা মানুষ কখনোই ইচ্ছা করে অপরাধী হয় না, এটা আমি মানে আমার সেভারেল ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। যদি অপরাধী বলি যে একজন অপরাধী কনফেস করে আমার সামনে এবং তাকে আমি শুনেছি জেনেছি দেখেছি খুব কাছাকাছি থেকে, মানুষ খুন করা অপরাধী বলেন, খুন রাহাজানি চিন্তাই ধর্ষণ এমন কোন অপরাধী নাই যার ইন্টারভিউ আমি করিনি, আমি একটা জিনিস একদম হলফ করে বলতে পারি, হুইচ ইজ 100% কারেক্ট, সেটা হচ্ছে একজন অপরাধী তার অপরাধের পেছনে শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে, শক্তিশালী একটা রিজন থাকে। কেউ ইচ্ছা করে অপরাধী হয় না, হুইচ উই আর কলিং সিক্রেটস। মিতু তারপর
আমি জানতে পারি যে আমাকে আমার ডিভোর্স হওয়ার পরে পরে আমার শ্বশুরের প্যারালাইজ হয়, মানে ওনার অবস্থা খুবই খারাপ হয়, ওনাকে নাকি কিভাবে নেওয়া মানে কাঁধে করে নেওয়া চলাফেরা করে, মানে বাথরুমে টাথরুমে এরকম নিতে পারে, প্যারালাইজ হয়। তো এই জন্য আমার শ্বশুর বুঝতে পারে যে আসলে আমার ওই ছেলের বোটার কোন দোষ ছিল না, যেহেতু আল্লাহ এটা প্রমাণ নিজে নিজে দেখাই দিছে, তার কয়েকদিন পরে দেখাই দিছে, হয়তো আমার এই ছেলের বোটার কোন দোষ ছিল না। তোমার মানে মানে শ্বশুর নাকি প্যারালাইজ হয়েছিল, উনি ঘরে পড়ে গেছিল এরকম সুস্থ। তো উনি আমাকে এই কথাটা বললো যে আসলে মা দোষ তোমার না, দোষ আমারই ছিল, আমাদের ছিল দোষটা, তোমার দোষ না, এই কথা বললো। তো আমি বললাম ঠিক আছে আব্বা, জায়গা ভালো থাকবেন। এই কথা বলে আমি মানে ওনার ছেলেকে বললাম আমি আপনাকে একটা কথা বলতেছি। বলতেছে কি কথা বলেন? বললাম এখন যে আপনি বিয়ে করছেন আপনি কি এই বউ নিয়ে সুখে আছেন? আমি শুধু এই কথাটা জানতে চাই। তো বলতেছে মনটা খারাপই, আমার মনে না তেমন সুখে আছে। তো আমি ওর একদিন বলছিলাম যখন ওর কাছে ছিলাম তখন বলছিলাম যে আসলে মানুষ বলে কি প্রথম মানে বউর মতো বউ হয় না, প্রথম স্বামীর মতো নাকি স্বামী হয় না, এটা আমি বলছিলাম ওরে। তো এরকম তো বলতেছে যে কপালে যা আছে তাই হবে, আর কি করার আছে, আমাকে এই কথাটা বললো। তো এই কথা বলার পর আমি চলে গেলাম, ও চলে গেল। তো আমি আবার ঢাকায় চলে আসি। তা আসার পরে আমি আমার মার সাথে আবার থাকি, থাকার পরে চাকরি বাকরি করি। তো এদিকে তো ওর সাথে আমার সাথে সম্পর্ক সব শেষই, এদিক দিয়ে কথা তো সব শেষ হয়ে গেল। তো আমার মা এই ওই সাইডের কাজ বাদ দিয়ে এই মেসের চাকরি নেয়, মেসে মানে রান্না করার চাকরি নেয়, মেসে যে লোকগুলো থাকে ওদেরকে রান্না করে খাওয়ায় তিন বেলা, আমার মা মেসে কাজ নেয়। আর আমি মার সাথে থাকি তখন চাকরি করি না, মানে আমার মনের অবস্থা এমন ছিল মানে এসব শুধু সারাদিন টেনশন করতাম যে আমার জীবনে কি হয়ে গেল। আমি মানুষের একটা কথা বলে যে ধরলাম না ছিলাম না খাইলাম না মাঝখান দিয়ে বদনামের ভাগে হইলাম, তো আমার অবস্থা হয়েছে সেরকম, আমি কিছুই করি নেই অথচ আমার জীবনে এরকম ঘটনা ঘটলো, আমি এগুলো ভাবি আর কান্নাকাটি করি সারাদিন। তো আমার মা মেসে প্যাক করে, তো মেসে প্যাক করতে অনেক ছেলের সাথে পরিচয় হয়। তো আমার মাকে সবাই খালা খালা বলে, বলে যে খালা আপনি কি মেয়ে আছে? তো আমার মা বলে হ্যাঁ মেয়ে আছে, বিয়ে হয়েছে? তো আমার মা বলে না যে বিয়ে হয়েছে, বলে যে না বিয়ে হয়নি, কারণ বিয়ে যদি বলে যে বিয়ে হয়েছে তাহলে বলবো যে বাদ দেন যে এমন তেমন অনেক কথা ওইটা এসেছে। আমার মা বলে যে না বিয়ে হয়নি। তো এরকম একটা ছেলে আমার মাকে বলে যে খালা আপনি মেয়ে আছে? বলতেছে হ্যাঁ। বলছিল আমি একদিন আপনাদের বাসায় যাবো। ওই ছেলেটার নাম ছিল মামুন। তো ছেলে বলতেছে আমি আপনাদের বাসায় যাবো। তো আমার মা বলছে ঠিক আছে চলো তাহলে নিয়ে যাবো। তো ছেলেটাকে নিয়ে একদিন আমাদের বাসায় আসে। তো আসার পরে ওইদিন আমার মা আমাকে কিছু বলে না, আমার আব্বা আবার আমাদের সাথে থাকে। তো ছেলেটা আমাকে দেখে, দেখার পরে কিছু বলে না, আমার মারা বলতেছে তাহলে খালা আমি চলে যাই। এমনি আমার মা বলতেছে যে এমনি বেড়াইতে আসছে, কিন্তু ও যে আমাকে দেখতে আসছে এটা আমাকে আর বলে না, আমার মা সাথে সাথে কথা হয়। তো ছেলেটা আমাকে দেখে, দেখার পরেও আমাকে পছন্দ করে। তো করার পরে আমার মার নাম্বারে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে খালা আপনি মেয়েটা আমাকে পছন্দ হয়েছে, আমি আপনার মেয়েকে বিয়ে করবো, মানে এই কথা বলে। তো আমার মাও খুশি যে ঠিক আছে হ্যাঁ আমার মেয়ে, আমার মা তখন বলে যে বাবা আমার মেয়ের কিন্তু বিয়ে হয়েছে, মানে যে বিয়ে করবে তাকে বলবে, অন্য কেউ কেন বলবে? তারপর উনি যদি আমার সব কথা শুনে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি ওনাকে বিয়ে করবো, তাছাড়া করবো না। কারণ দেখা যাচ্ছে মানে বিয়ের পর আমাকে অনেক কথা বলবে, খুঁটা দিবে যে তোর তো অনেক অনেক অনেকখানে বিয়ে হয়েছিল, এরকম বদনাম হয়েছে, তুই এখান থেকে চলে আসছ, এরকম কথা যেন আমাকে বলতে না পারে। আমার মানে কথা ছিল এটা যে আমি ওনাকে সব বলবো। তো ওই ছেলেটা আমাকে ফোন দেয়, ফোন দেয় অনেক কথাবার্তা বলে। তোর সাথে আমি কথা বলতে বলতে আমি মাকে বলি না আমি এই ছেলেকে বিয়ে করবো না, কেন সমস্যা কি তোর, তুই এই ছেলেকে বিয়ে কর। তা আমি বলতেছি ঠিক আছে। তো এরকম কথা বলতে বলতে ওর সাথে আমার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। তো ছেলে আমাদের বাড়িতে আসে যায়, আসে যায় এরকম অনেকদিন যাওয়া আসা করে। তো আমার এই বাবাটা আবার মানে আমার মাকে ফেলে চলে যায়, ওনার একটা অভ্যাস আছে কিছুদিন পর পর আমার মাকে রেখে চলে যায়, পালায় চলে যায়, বুলে যায় না।
আচ্ছা
তো চলে যায়। তো আমার মা, আমার মা ওনাকে অনেক খোঁজাখুঁজি করে, কান্নাকাটি করে, অনেক খারাপ অবস্থা আমাদের। তো ওই ছেলেটা আমাদের বাসায় আসে, কথাবার্তা বললে ওর সাথে আমার সাথে ভালো সম্পর্ক, আমি ঘুরতে যাই অনেক কিছু। আমার বাবা যে চলে যায়, এখন আমার মা একদিন আমার বাবাকে খুঁজতে যায় মাঝারে, যে মিরপুর মাঝারে। তো আমার মা ওদিন আমাকে একা বাসায় রেখে আমার মাঝারে আমার বাবাকে খুঁজতে যায়। তো ওই ছেলেটা ওদিন আমাদের বাসায় আসে, আসার পরে বলতেছে যে তোমার আম্মু কই? তো আমি বললাম আমার আম্মু তো বাসায় নাই, এই মাঝারে চলে গেছে। তো ওদিনও আমাদের বাসায় এসে আমার সাথে অনেক কথাবার্তা বলে, কথাবার্তা বলা বসে হঠাৎ করে ও আমাকে করে, মানে আমার বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। পরে এখন আমি বলতেছি এটা আপনি কি করলেন? এগুলো কিন্তু আমার পছন্দ না। বলছে তাতে কি, আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে বিয়ে করবো, সমস্যা কি? তোমাকে এই কথা বলতেছে। হ্যাঁ, তারপরে ও বলতেছে যে আমি আজকে তোমাদের এখানে থাকবো। আমি বলতেছি কেন আপনি আমাদের এখানে থাকবেন? না না, এটা অসম্ভব। বলতেছে কেন, সমস্যা কি, আমি এখানে আজকে থাকবো? তোমার আম্মা তো নাই, আমি এখানে থাকি তোমাদের সাথে। আমি বলতেছি না, এটা অসম্ভব, আপনি এরকম কাজ কেন করবেন? এটা সম্ভব না, আপনি চলে যান, আমার মা বাড়িতে নেই, এটা ঠিকই আছে, আমি একা তো আছি, মানুষ কি ভাববে? বলতেছে না, যে আমি এখানে থাকবো, তুমি যদি আমার কাছে এখানে থাকে না, তো তোমার সাথে আমার সাথে কোনো কথাই নেই, কোনো সম্পর্ক নেই। তা বলতেছি এটা কেমন কথা, আপনি আমার সাথে থাকবেন, যদি থাকে না তাহলে তো কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি আমাকে কেমন ভালোবাসেন, এটাকে কেমন ভালোবাসা বলতেছে? বলতেছে না, আমি আসলে তোমার সাথে আজকে আমি থাকবো। তো এক পর্যায়ে মানে ও আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, এক পর্যায়ে আমি দুর্বল হয়ে গেল ওর প্রতি অনেক কথা বাদা বলতে বলতে।
ভালোবাসি বলতে কি ওই ভালোবাসাটা ওখানেই হয় নাকি আগে থেকে ছিল?
কোনটা?
যে ভালোবাসা, উনি তো রুমে থাকতে চাচ্ছে, কিন্তু এই ভালোবাসার সম্পর্কটা কি ওই সময় কথা বলতে বলতেই হয় না, তার আগে থেকে আপনি ছেলেটাকে ভালোবাসেন?
আগে থেকেই ভালোবাসে, অনেক আগে থেকে, মানে ওর সাথে আমার সাথে সম্পর্ক হওয়ার 3 মাস পরে এই ঘটনা ঘটে।
আচ্ছা,
মানে আমাদের বাসায় আসে, মানে অনেক গভীর হয়ে যাওয়ার প্রতি আমার প্রতি অনেক, মানে অনেক মায়া টান হয়ে যাও, আমাকে দিনে মানে 5-6 বার ফোন দিব, অনেক কথা বলবো, অনেক অনেক কথা বলে। তো আমি ওর প্রতি অনেক দুর্বল হয়ে যাই। তো আমাদের বাসায় আসার পরে এক পর্যায়ে আমাদের এখানে থাকে, আমি না করার পর আমাদের এখানে থাকে, থাকার পর ওর সাথে আমার সাথে ওই যেটা বলে শারীরিক সম্পর্ক ওর সাথে আমার সাথে হয়। তো সকাল চলে যায়, আমি আমার বাসায় থাকি, তারপর আমার মা আসে। আর আমাদের যে ওই ও যে যেদিন আমাদের ঘরে ছিল, তো আমাদের পাশের ঘরে যে ভাড়াইটা, উনি আবার বুঝতে পারছে আমাদের ঘরে, আমার ঘরে কোনো ছেলে ছিল। পরের দিন অন্য মানুষের কাছে বলতেছে যে এই ঘরের নাম মনে হয় একটা ছেলে ছিল, কথা বলছে অন্যজনের কাছে বলছে। পরে আমি বলতেছি কি, আপনি কি নিজের চোখে দেখছেন? আপনি যে কথা বলতেছেন আসলে কিন্তু ছিল, কিন্তু আমি মানে কথাটা ঘুরাই নিতেছি যে আপনি কি দেখছেন? না দেখে বলেন কেন? আপনি যদি দেখতেন যে আমার ঘরে কোনো ছেলে ছিল, তাহলে আপনি ডাইরেক্ট যে ধরতেন। আপনি তো ধরেন নাই, ধরেন নাই কেন? না ধরে এখন বলতেছেন যে ছেলে ছিল, আমার নামে কেন বদনাম লটাইতেছেন? আমি এই কথা মহিলাটাকে বললাম। তো অনেকে ঠিকই তো বিশ্বাস করছে, ঠিকই তো, আপনি যখন দেন তখন ধরতেন, আপনি ধরেন নাই তাহলে এখন বলে লাভ কি? তো এই কথা বলে মহিলার কোনো চান্স পেল না, যেহেতু আমি এই কথাটা বললাম উনি আর কোনো চান্স পেল না, বললো না। তো আমি ওকে ফোন দিয়ে বললাম কি, জানো একটা মহিলা আমাদের পাশের ঘরে মহিলা, উনি মনে বুঝতে পারছে তুমি আমাদের ঘরে ছিলে। তাই আমি বলতেছি হ্যাঁ তুমি এখানে আসলে খুব সাবধান, এই সেই কথা বললাম। তো একদিন ও আর আমি প্ল্যান করলাম যে ওর সাথে আমি ঘুরতে যাবো সিলেটে। তো ওই টাইমে আমার মা আর আমার আব্বা বাড়িতে গেছে, বেড়াইতে গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে। তো ওর সাথে আমি সিলেট যাই ঘুরতে, ওইখানে ওর একটা আত্মীয় থাকে, ওর একটা ভাই ভাবি থাকে। তো ওর সাথে আমি সিলেট যাই, যাওয়ার পরে ওর ওই মানে ভাইয়ের বাসায় উঠি, ওঠার পর এখানে 2-3 দিন থাকে, থাকার পর অনেক ঘোরাঘুরি করে অনেক মজা করি। ওইখানে যে 2-3 দিন থাকি ওই টাইমটাও আমার সাথে থাকে, মানে ওইখানে আমরা স্বামী স্ত্রীর মতো থাকি।
আমরা আরেকটা ছোট্ট বিরতি নেব, তারপর উনি কি অপরাধ করেছেন সেই অপরাধের দিকে আমরা এগোব। মাত্র কয়েক মিনিটের বিরতি, ফিরছি ঠিক রাত 12টায়। আর আজকের এই গেস্টকে দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। ঢাকা FM 90.4 নামে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যাবেন। ফিরে আসছি রাত 12টায়। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. সময় রাত 12টা। প্রিয় শ্রোতা শুনছেন সিক্রেটস। মিতুর জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল হচ্ছে। আমরা কথা না বাড়িয়ে মিতুর কাছে আবারও ফিরতে চাই এই অনুষ্ঠানে। যদি আপনি আসতে চান আপনার জীবনের গোপন সত্যটা নিয়ে, আপনি চলে আসুন আমরা যত সম্ভব সম্মানের সহিত আপনাকে এখানে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ফোন করতে হবে আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আবারও বলছি 09611904904। যেখানটা ছিলাম মৃত্যু, তারপর
মানুষে বলে যে এটা কে, মিছিলের সাথে মেয়েটা কি, মানে ওর ভাবি কি জিজ্ঞেস করে।
সম্পূর্ণ প্রিপ্ল্যান ছিল, মানে পূর্ব পরিকল্পিত ছিল বিষয়গুলো,
যে আমরা যে একসাথে গেছি, যে ওইখানে আমরা একসাথে থাকবো, কারণ এর আগে তো আমাদের সাথে এরকম একটা সম্পর্ক হয়েছে। এখন তো না হওয়ার মতো আর কিছুই নেই, যেহেতু হয়ে গেছে প্রথমবার, এখন তো লজ্জার কিছুই নেই।
এটা আপনি মনে করতেন?
হ্যাঁ, এটা ও মানে আমাকে অনেক ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, তখন যে তুমি এখন তো যা হওয়ার হয়ে গেছেন, তো লজ্জা পাওয়ার কিছুই নেই, এটা ভাবতাম।
তো লজ্জা পাওয়ার কিছু নাই। আর আপনারা এই জিনিসটা তো আলটিমেটলি একটা বৈবাহিক সম্পর্কের জিনিস, এবং এটা বিয়ে করেই করা উচিত, এরকম একটা ব্যাপার তো আপনার মাথাতে ছিল।
এটা বিয়ে করে
ছেলেটাও তো বিয়ে করতে চাচ্ছিল, তাহলে বিয়ের আগে কেন এই ধরনের সম্পর্কে আপনি গেলেন? আমার প্রশ্নটা হচ্ছে এটা।
আসলে আমি যতটুকু জানি যে একটা মেয়ে একটা ছেলেকে যদি ভালোবাসে, ভালোবাসার পরে ওনার একটা এমন একটা পর্যায়ে চলে যায়, তখন মানে কোনো কিছু মাথায় থাকে না।
এক্স্যাক্টলি,
কোনো কিছু মাথায় থাকে না, এরকম একটা মিস্টেক হয়ে যায়।
বলুন তারপর।
তো ওর সাথে আমার সাথে এরকম কিছুই হয়, তারপরে ওর সাথে আমি যখন সিলেট চলে যাই, ওখানে যে আমি থাকি, তখন অনেকে বলে হ্যাঁ, অনেকে বলে যেটা কি, তখন ওর ভাবি বলে যেটা আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বউকে নিয়ে এখানে বাড়িতে আসে, তো ও আর আমি এক রুমে থাকি, কিন্তু ওর ভাই জানে যে আসলে আমি ওর বউ না। তারপরে ও আর আমি একসাথে থাকি, দুই তিন দিন থাকি, থাকার পর এখন মানে সবাই জানে যে আমি ওর বউ। এখন অনেকেই পছন্দ করছে, বলছে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তুমি মেয়েটাকে ভালোই আছে, সমস্যা নেই, বিয়ে করছে ভালো হয়েছে, সবাই কথা বলে। তো এখানে দুই তিন দিন বেড়ানোর পরে আমরা আবার ঢাকা চলে আসবো, তো ওর সাথে ওর দুইটা ভাগনা আসতে চায়, মানে ঢাকায় এসে কাজ করবে, ভাগনা আসতে চায়। তো আমি ও আর ওর দুইটা ভাগনা তিনজন ঢাকায় আসি, ওর ভাবিদের এখান থেকে চলে আসি। আসার পরে মানে ওই যে সিলেট থেকে আমরা রাত্রেবেলা রওনা দিই, সন্ধ্যা 7টার দিকে রওনা দিই, তো আস্তে আস্তে অনেক জ্যাম থাকে রাস্তায়, আস্তে আস্তে আমাদের এই যাত্রা বাড়ি আস্তে আস্তে 11টা বাজে, রাত্রের 11টা। তখন রাত্রের 11টা, এখন এত রাত্রে আমার জামু কোথায়, মানে ওই এই মেসের যে গেটটা, ওই গেটটা আবার 10টা 11টা বাজে বন্ধ করে দেয়। তো আমার তো বাসায় তো আসার কোন রাস্তা নাই, রাস্তা বন্ধ, আর আমি এত রাতে যে বাসায় আসি, সবাই জিজ্ঞেস করতো তুমি গেছিলা কই, তো আমি একটা মানে সমস্যায় পড়ে গেলাম। ওইখানে একটা রিক্সা লওয়া ছিল, এখন আমরা বলতেছে ভাই অমুক জায়গায় যাবেন, বলতেছে হ্যাঁ যাবো, বলতেছে আপনারা কোথায় যাবেন, অনেকক্ষণ ধরে দেখতেছে আপনারা কথাবার্তা বলতেছেন, রিক্সাওয়ালাটা বলতেছে অনেকক্ষণ ধরে দেখতেছে আপনারা দুজন তক তৈরি করতেছেন, তো বলতেছে ভাই আমরা এখান থেকে আসছি, এখন রাত হয়ে গেছে, আমাদের তো বাসা যাওয়া সম্ভব না, গেট লাগানো মেন গেট, এখন আমরা কোথায় যাবো। তো ওনাকে ভাড়ার কথা বলতেছে 100 টাকা লাগবে, তো ভাড়া নিয়ে মানে ভাড়াটা মিটতেছে না, তো বলতেছে ঠিক আছে আপনাদের যখন এতই সমস্যা, তাহলে আপনারা আমার বাসায় চলেন, ওই রিক্সাওয়ালাটা বলতেছে। তারপর ওই রিক্সাওয়ালাটা আমাদের নিয়ে ওনাদের বাসায় যায়, বাসায় মানে রাতটা থাকার জন্য দেয়, কারণ রাত রাত্রে আমরা কোথায় থাকবো, একটা সমস্যা নামে একটা মেয়ে। তো ওই রিক্সাওয়ালাদের বাসায় নিয়ে যাওয়ার পর আমি আর ওই মামুন ওই বাসায় যাই, আর রিক্সাওয়ালাটা রিক্সা নিয়ে আবার চলে আসে। তো ঘরে ওনার বউ ছিল, এখন আমি বসে আছি, এখন একজনের বাসায় গেছি, আমি তো শুইতে পারতেছি না, মানে শীতের দিন, রাত্রে তখন প্রায় 1টা বাজে শীতের দিন, এখন উনি যদি আমাকে না বলে যে আপনি এখানে শোন, আমি তো একজনের বাসায় হুটকিয়ে যাই, শুইতে পারি না। এখন ও বসে আছে, আমিও বসে আছি, এখন আমার মানে খুব ঘুম পাইতেছে, এখন আমি কি করবো। তো এখন আমি বসে বসে কাঁপতেছি, পরে মহিলাটা বলছে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে শোন। তারপর আমি এখানে শুইলাম, শোয়ার পরে আজানের সময় না স্বামী আসলো, আসার পর বলতেছে তাহলে আপনারা থাকেন, কিছু রান্না বান্না করলে খাওয়া দাওয়া করে পরে আপনারা যান সকালবেলা, মানে আজানের পরে পরে। পরে আমি বলতেছি ভাইয়া না, আপনি আমাদের যে উপকার করছেন এটাই চলবে, আমাদের খাওয়ান লাগবে না, আজকাল তো আপন জন, আপন জন এতটুকু করেন, আপনি আমার ভাইয়ের মতো, আপনি রাতটা আমাদের জায়গা দিয়ে অনেক উপকার করছেন। মানে ওই রাতে ওইখানে আমরা ছিলাম, মানে রাতটা শুধু কাটানোর জন্য, মানে সকাল আমরা জানি বাসায় আসতে পারি, এমনি আমাদের ভিতরে কোনো সম্পর্ক হয়নি, এমনি মানে আমরা সেফ মতো থাকার জন্য ওই রাতটা ওদের বাসায় ছিলাম। তো থাকার পরে এখন আমি আমাদের বাসায় চলে আসি, ও ওদের বাসায় চলে যায়, গাজীপুরে চলে যায়। তো এখন দেখি আমার ভিতরে কেমন একটা অনুভব লাগতেছে, যে আমার কিচ্ছু খাইতে মন চাইতেছে না, আর আমার যেটা মেয়েদের যেটা প্রতি মাসে মাসে ওইটা আমার ওইটা হইতেছে না, আমি চিন্তাছি আমার এই মাসে এখনো না, প্রতি মাসে হয়, মানে এক মাস চলে গেছে, এক মাস যায় দুই তিন নবার হয়ে গেছে, কিছু খাইতে মন চাই না, শুধু টক জাতীয় জিনিসটা খাইতে মন চাইতেছে। তো আমি চিন্তাছি আমার এরকম কেন হইতেছে। আমার আমি মানে আবার একটা কথা বলি, যখন ওর সাথে ছিলাম তখন আমি মানে একটা পদ্ধতি নিয়েছিলাম, যেটা ট্যাবলেট বলে ওইটা আমি খাইছিলাম, কিন্তু ওই ট্যাবলেটটা আমার কাজ করে না, আমি বুঝতে পারিনি। তো আমি কি করলাম, ওই যেটা মানে ডাক্তারের দোকানে যে একটা কাঠি দেয় যে পরসাপ টেস্ট করে না, ওটা হ্যাঁ যেটা চেষ্টা করে ওইটা। তো আমি চিন্তা করলাম, আমার মাথায় একটা আইডিয়া আসলো, যে আসলে আমার কি আবার এরকম কিছু হইলো নাকি, দেখি তো কেন এটা হইতেছে না। তো এটা আমি আবার বুঝতাম না কেমনি কি করে, তো ই করে আমি ওটাকে দেখাইলাম, উনি বলতেছে হ্যাঁ এটা তো মানে প্রেগনেন্ট হওয়ার লক্ষণ দেখা যেতেছে। তো ওইখানে আমার আমি অনেক ভয় পেয়ে গেছি, কি রে আমি তো এরকম তো হওয়ার কথা না, কারণ আমি তো ওর সাথে মানে যখন ছিলাম তখন তো আমি একটা পদ্ধতি দিয়েছিলাম বা একটা ট্যাবলেট খেয়েছিলাম, আমার তো এরকম কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো অনেক ভয় পাইতেছি, কারণ মানে ওর সাথে আমি প্রেম করি এরকম একটা সিচুয়েশনে আছি, এখন যদি সবাই জানতে পারে যে আমি এরকম ওর সাথে এরকম একটা সম্পর্কে আমার বাচ্চা বাড়ি, তো একটা খারাপ না? তখন আমি চিন্তা করছি কি করবো, ওর আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম কি যে দেখো আমার তো এরকম এরকম অবস্থা, আমি তো অনেক ভয় আছে আমি কি করবো। এখন ও বলতেছে ও মনে মানে একটা হাসি হাসি বাপ কেমন করে, হ্যাঁ এরকম হওয়ার তো কোনো কথাই না, আমি ওদের না এরকম কেন হলো, এখন আমি কি করবো, তুমি কি আমাকে বিয়ে করবা? বলতেছে না বিয়ে করা অসম্ভব, আমি তো এখন তোমাকে বিয়ে করবো না। আমি বলতেছি দেখো আমার জীবনে ফার্স্ট টাইম কোন একটা বাচ্চা আমার পেটে আসছে, আমার তো একবার বিয়ে হয়েছিল তো তখন কোনো বাচ্চা হয় নাই। তখন আমি ওকে বললাম যে তুমি তাহলে আমাকে বিয়ে করো, আমি বাচ্চাটা ফালাইতে চাই না, কারণ আমার প্রথম একটা বাচ্চা, প্রথম বেবি পেটে হয়েছে, আমি এটাকে ফালাইতে চাই না, আমি এটাকে রাখতে চাই। ও বলতেছে না এটা অসম্ভব, এটা আমি করবো না, তুমি এটা ফালাই দাও। তো আমি চিন্তা করলাম যে আমি এখন কোন দিকে যাব, এদিকে আমি ফালাইতে যেতেছি না, আবার ও আমার নিতে চাইতেছে না। তো আমি চিন্তা করলাম তাহলে আমি এটা ফালাই দিই, যদি তোমাকে নিবে না আমি এটা ফালাই দিই। তুমি ডাক্তার দোকানে যে একটা ডাক্তার ছিলে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, তো আমি তো অনেক ভয় পাচ্ছি। পরে আমি আঙ্কেলটাকে যাই কান্না করতেছে, বলতে তুমি কান্দাছো না আঙ্কেল, আমি তো আপনি তোমার বাপের মতো, আমি আপনাকে কথাগুলো কিভাবে বলি? বলতেছে বলো কোনো সমস্যা নেই। তো আমি ওনাকে সব বললাম, বলার ফলে বলতেছে ঠিক আছে তুমি এটা ফালাই দাও। তো আমি দোকান থেকে একটা ওষুধ নিয়ে মানে এই কাজটা করলাম, ওই বাচ্চাটা আমি ফালাই দিলাম, বেশি না এক মাস ছিল, তো এই বাচ্চাটা আমি ফালাই দিই। ফালাই দেওয়ার পর দেখতেছি আস্তে আস্তে ওর সাথে আমার সাথে কেমন একটা দূরত্ব হয়ে যেতেছে, এই মামুনের সাথে আমার সাথে ঠিক মতো কথা বলে না, ফোন দেয় না, আমার সাথে দেখা করে না, আস্তে আস্তে আমার থেকে মানে দূরে সরে যেতেছে, আমার সাথে কথা বলতেছে না। তেমন করতে ত্যাগ পর যার সাথে আমার সাথে অনেক ঝগড়াঝাটি হয়, হ্যাঁ তুমি আমার সাথে এমন করলে কেন, আমাকে নিয়ে ঘুরতে গেছো, আমার সাথে এরকম করছো, এখন তুমি আমাকে পাত্তাই দিতেছ না, অনেক কিছু অনেক কান্নাকাটি করতেছে আমি, এখনো আমাকে পাত্তাই দিতেছে না, ও আলাদা হয়ে যেতেছে আমার সাথে থেকে, আমার সাথে থাকবে না, এখন আমি কি করবো, এখন তো আমার অবস্থা খুব খারাপ। তো একদিন আমার সাথে ওর সাথে দেখা হয়, দেখা হওয়ার পর আমি বলতেছি আমি তোমাদের বাড়িতে যাবো, বলতেছে আমাদের বাড়িতে যাবো, বলতেছে হ্যাঁ। তো আমি ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার মা বাবার কাছে ও আমার মাকে বলছে যে খালাম্মা আমি আপনার মেয়েকে বিয়ে করবো, কিন্তু এখন না এক বছর টাইম নিতেছি। বলতেছে কেন? বলতেছে আমার বাবা তো এই বিয়ে মেনে নিবে না, আমার একটা মামা আছে উনি বাইরে থাকে, উনি আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করবো, মানে এই কথা বলছে আমার মাকে, সেজন্য আমাদের বাসা আসে যাতায়াত করে, আমার মা কিছু বলে না যে তোমার মেয়েকে বিয়ে করবেই, এক বছর টাইম নিছে এরকম কিছু। তো আসলে কি ওর মামা তো কিছু না একটা প্ল্যান করছে যে আমার সাথে এরকম করে মানে সময় কাটাবে, ঠিক আছে আমাকে বিয়ে করবে, এটা তারা আমরা জানি না। তো আমি ওদের বাসায় যাই, যাওয়ার পরে ওর মামি থাকে আর ওর মা থাকে, ওর মার বাসায় আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওর মামাকে বলতেছে তুমি কে, কোথায় থাকো? ওর মানে ওনার
সাথে
হ্যাঁ না এর আগে ওর মার সাথে আমাদের দেখা হয়নি, মানে ওদের বাড়িতে আমাকে নিয়ে গেছেন। ওর মা বলতেছে মানে মামনকে বলতেছে এই মেয়েটা কে, বলতেছে আমি যাদের বাসায় ম্যাচ খাই তার মেয়ে, বলতেছে যে বেড়াইতে নিয়ে আসছি। এখন মানে ওনার মা বুঝতে পারছে যে আসলে ওনার ছেলে আমাকে ভালোবাসে, এটা বোঝাই স্বাভাবিক, মানে কোন ছেলের সাথে কোন মেয়ে আসছে বোঝাই স্বাভাবিক। তো ওনার মা আমাকে জিজ্ঞেস করতো তোমরা কয় ভাই বোন, বলতেছে আমি একাই। তো অনেক কিছু জিজ্ঞাসা করার পর এখন ওনার মামির বাড়িতে নিয়ে গেল, তো ওনার মামিকে আমি বললাম যে আমি নিতু, উনি জানতে পারছে যে আমাকে ভালোবাসে, মা মনে ভালোবাসে, মানে ওর মামিটা বুঝতে পারছে আমি সেই মেয়ে। অনেক কথাবার্তা বলার পরে পরে আমি বলতেছি আমি আবার আমাদের বাড়িতে চলে আসবো, এখন ওর সাথে আমার সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো ঝগড়া হওয়ার পরে বলতেছি তুমি যখন আমাকে বিয়ে করবে না, তুমি আমার সাথে এত কিছু কেন করলা, মানে অনেক কথা। তারপর এক পর্যায়ে আমি আমার মোবাইলটা ভেঙে ফেলাই জিদ্দির, যে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্কই থাকবে না
ওদের বাড়িতেই,
হ্যাঁ ওদের বাড়িতে মোবাইলটা মানে ভেঙে ফেলাই। তারপর অনেক কিছু অনেক রাগারাগি, তারপর ও আস্তে আস্তে আমার সাথে কথা বলে না, আমাকে এড়াই চলে হেন তেন, আমাকে দেখতে আসে না, কথা বলে না, ফোন দিলে ফোন ধরে না, তেমন অনেক কান্নাকাটি করি। তো আমার মা চিন্তা করে কি হয়েছে, আমি দেখো ওর সাথে আমার সাথে ঝগড়া হয়েছে মামনের সাথে। তারপর আমার মা ওরা ফোন দিয়ে বলে তোমার কি সমস্যা, বলতেছে আপনার মেয়ে আমার সাথে এমন এমন করে, মানে ও যাতে কিছু করছে এটা বলো, ও আমার দোষটা আমার মাকে দেখায় যে আপনার মেয়ে আমার সাথে শুধু শুধু ঝগড়া করে এনতেন, আমি আপনার মেয়েকে বিয়ে করবো না, এগুলো বলতেছে। তো আমি চিন্তা করছি ও যেহেতু আমাকে বিয়ে করবে না, তাহলে আমার সাথে এরকম কেন করলো। তো এরকম করে চলে আস্তে আস্তে ওর সাথে আমার সাথে এই সম্পর্কটা শেষ হয়ে যায়, ওর সাথে আমার সাথে কোনো কথাই হয় না। মানে অনেক খারাপ লাগে যে আমার জীবনে দুইটা ঘটনা ঘটলো, প্রথমবার আমি আমার একটা বিয়ে হলো, আমার স্বামী আমাকে ভুল বুঝে আমাকে ডিভোর্স দিয়ে দিল, দ্বিতীয়বার আমি কোনো ছেলেকে ভালোবেসে এত কিছু করলাম, সে ছিল আমাকে ছেড়ে চলে গেল। অনেক কষ্ট আমার মনে যে যাক আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করবো না,
এবং এইভাবে ছেড়ে চলে গেল। ছেড়ে চলে যাওয়াটা আসলে শুধু ছেড়ে চলে যাওয়া না, এত বড় একটা ভয়াবহ রকমের অনৈতিক একটা সম্পর্কে জড়ালেন এবং একটা মানুষকে মেরে ফেললেন পেটের মধ্যে, সেটাও তো একটা কিলিং, অবশ্যই একটা হত্যা। তো এবং এত কিছুর পরে সেকেন্ড টাইম রিলেশনশিপেও আপনার খারাপ ব্যাপারটা চলে আসলো, এবং এই ঘটনার মধ্য দিয়ে অন্তত এই ঘটনা যদি ফ্ল্যাশ হয়ে যায় বা জানাজানি করে, তাহলে খুব স্বাভাবিকভাবে আগের যেসব মানুষ আপনাকে চিনত তারা বিশ্বাস করবে যে না আপনাদের এটা সম্ভব, কারণ আগের সম্পর্কটাও তো এই কারণেই ভেঙেছে। হ্যাঁ, যদিও সেটা সত্য ছিল না। জি বলুন, তারপর
আসলে সেটা সত্য ছিল, কিন্তু এটা সত্য ছিল আমি বলতে আসি, কিন্তু ওটা তো তার মানুষে বুঝবে না যে এরকম কিছু হয়েছে না না হয়েছে।
সেটাই আমার পয়েন্ট, যে একটা মানুষের জীবনে ও কিন্তু আজকে এখানে অপরাধ স্বীকার করতে এসেছে, সুতরাং ও যা বলছে সেটাকে বিশ্বাস করাটাই উচিত। ওকে, সেই অর্থে হ্যাঁ, প্রথম সম্পর্কের জায়গাতে উনি সম্পূর্ণরূপে নির্দোষ ছিলেন, কিন্তু দ্বিতীয় যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আপনি অনৈতিকভাবে সেখানে জড়িয়ে গেলেন। হ্যাঁ, তারপর
হ্যাঁ, তারপরে ও এই কথা বলার পর এখন আমি চিন্তা করছি আমি আর কোন ছেলেকে বিশ্বাস করবো না। একে একে দুইবার আমার জীবনে এরকম কোন ঘটনা ঘটলো, আমি আর কোন ছেলেকে বিশ্বাস করবো না।
আমাদের এখানেই থেমে থাকলে হয়তো বা একটা অন্যরকম জীবন শুরু হতো, কিন্তু না, এখানে সে থেমে থাকেনি। আরেকটা ঘটনা তার জীবনে ঘটে গেছে, সেটা জানার জন্য আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র দুই মিনিটের। দুই মিনিট পরে আমি আর জি কিবরি আবারও ফিরে আসছি সিক্রেটসে।
সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
দুই মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং এখানে মিতু তার জীবনের ভয়াবহতম ভূত বা অপরাধ যাই বলি না কেন সেটাকে ফেস করছে। কথা না বাড়িয়ে আমি তার কাছে আবারও ফিরতে চাই। তো তারপরে কি হলো?
তারপর আমি কোন ছেলেকে বিশ্বাস করি না। তারপর আমি আবার চাকরি নিয়ে চাকরি নিয়ে চাকরি করি। এর মধ্যে একদিন মামুন আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তোমার বাচ্চা কেমন আছে, আমাকে এটা বলতেছে। ও কিন্তু জানে, হ্যাঁ ওই মামুন
জানতো যে আপনি এটা অবর্ষণ করে ফেলেছেন।
তারপর মানে এটা ও মজা করতেছে আমার সাথে, আমি কি বলি ওকে, হাসতে বলতে তোমার বাচ্চাটা কেমন আছে। তারপর বলতেছে তুমি একটা মানুষ নাকি, তুমি কথাটা কিভাবে জিজ্ঞাসা করতেছো? তো আমি বলতেছি আমি না তোমার এই কথাগুলো সবাইকে জানাই দিব।
মানে আপনি এটা বললেন যে আপনি সবাইকে জানিয়ে দিবেন এই কথাগুলো?
হ্যাঁ জানাই দিব। তখন ও বলতেছে কি, তাহলে তুমি যখন জানাই দেবো তাহলে আমার কথাটা বলো না, অন্য কারো কথা। আমি অন্য কে বলতেছে আমার চাচার কথা বলবা, যা আমি যে তোমার সাথে এরকম করছি এটা আমার চাচারে দিয়ে বলবা। ও আমাকে এই কথাটা বলে যে ও যে আমার সাথে যে শারীরিক সম্পর্কটা করছে ওর চাচার কথা বলতে বলতেছে, ও বলতেছে আমার কথা বলবা না। তখন আমি চিন্তা ও কেমন একটা ছিল, ও নিজে এই কাজটা করে একটা চাচার নামে এটা বলতেছে।
এই প্রশ্নটা আপনার কাছে আমারও, যে আপনার এই ধরনের সম্পর্কে ইমোশনের জায়গা থেকে যাওয়ার আগে আপনারও তো নিজের একটা চিন্তা করা উচিত ছিল যে এই ছেলেটাকে আমি যে কতটুকু চিনি বা জানি তার সাথে আমি এই ধরনের একটা সম্পর্ক।
হ্যাঁ ভাই, ওই যে আমি বললাম না, আসলে যখন মানুষ একটা মানুষকে ভালোবাসে তখন আসলে সবকিছু ভুলে যায়, যখন ওনার সাথে অনেক গভীরে মানে জড়ায় যায় তখন এগুলো মাথায় খেয়াল থাকে।
এক্স্যাক্টলি,
ইমোশন আমাদের কি করতেছি,
রাইট? এক্স্যাক্টলি, আপনি যেটা বলেছেন সেটার সাথে আমি একেবারে একমত, ভুলটা তখনই হয় আসলে। হ্যাঁ বলুন, তারপর?
হ্যাঁ, তারপর আমাকে এই কথা বলেছে আমার কথা বলবো না, আমার চাচার কথা বলবো। তখন আমি ও আসলে একটা খারাপ ছিল না, তো এত বড় কথা কিভাবে বললো? ও এটা করে চাচার নামে বদনামটা ছড়াইতেছে, মিথ্যা কথা বলছে।
এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে কারোরই কোনো বদনাম হবে না, প্রথম কথা হচ্ছে এটা। কারণ এই অনুষ্ঠানের প্রত্যেকটা যে পরিচয়গুলো এখানে এসছে সবগুলো আমরা খুব সচেতন ভাবে এখানে আমরা সেটা প্রচার করিনি। আমরা আসলে মূল যে জায়গাটাই ফোকাস করতে চাই, যে একটা মানুষ জীবনে ভুল করলে, অপরাধ করলে সেটা আসলে কি কারণে করে এবং অপরাধটা কি হয়, এটার পরিণতিটা শেষ পর্যন্ত কি হয়, এবং সেটা স্বেচ্ছা এক ধরনের স্বীকারোক্তি। তো সেই জায়গাটি থেকে একটা মিসকনসেপশন হয়তো ওনার মধ্যে ছিল, যেভাবে যে কারণে হয়তো উনিভাবে বলেছেন। হ্যাঁ বলুন, তারপর?
তারপরে আমি আর ওর সাথে কোনো কথা বলি না, আমি আমার মার কাছে থাকি, আবার চাকরি নিয়ে এরকম চাকরি নিয়ে চাকরি করি, আর কোনো কথা ওর সাথে কোনো সম্পর্ক কোনো ছেলেকেই বিশ্বাস করি না, বা কোনো ফোনেও কারোর সাথে কথা বললাম, এখনো কোনো কারোর সাথে কথা বলি না। তারপর চাকরি করতে করতে মানে আমার বাবা মার মধ্যে আবার সেই ঝগড়া সৃষ্টি হয়, মানে এখনো কিছুদিন পর পর যায় মানে ঝগড়া হয়, মারামারি, তারপরে আমার বাবা মাকে রেখে চলে যায় এরকম। যেগুলো দেখতে দিতে আমার আর ভালো লাগে না, যে এরকম সব জায়গায় একটা অশান্তি, সুখ আর আমার জীবনে নেই। এরকম চাকরি করি, চাকরি করার অবস্থায় তো ওইখানে একটা ছেলে থাকে, মানে সবসময় চার দোকানে বসে কাজ করে, ও আবার এই সিনিটারি কাজ করে। তো এখানে একটা ছেলে থেকে অবশ্যই আমি অফিসে যাই আসি, যাতায়াত করি, ওই রাস্তাতে আমাকে দেখে, দেখার পরে ও নাকি আমাকে পছন্দ করে। তো পছন্দ করার পরে ওর যে বন্ধুরা আছে ওরা বলে যে মেয়েটার কি বিয়ে হয়েছে, বলছে হ্যাঁ মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটা আমার অনেক পছন্দ, আমি মেয়েটাকে মানে মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক করতেছি। তো এটা আমি জানি না, মানে দু একজনে জানে। তো দু একটা ছেলে জানার পরে আমার একটা বান্ধবী আছে, ও জানে, ওর একজনে বলে যে ওর কি বিয়ে হয়েছে, ওকে কি ওর বাপ মা বিয়ে দিবে, আমার একটা ছেলে আছে ভালো ছেলে, যদি হয় তাহলে বিয়ের কথা বলবো আমরা। তো আমার একজন মেয়েটা বলে যে একটা ছেলেকে মানে পছন্দ করে, তুমি ছেলেটাকে দেখো। তা আমি চিন্তাম না, আমি আর কোন ছেলের সাথে জড়াবো না, একে একে আমি জীবনে দুইটা ভুল করছি আর তৃতীয় ভুল আমি করতে চাই না। কয়ে দেখো মানুষের জীবনে তো এরকম কিছু হয়, তুমি দেখো তোমার তো এখন তো তোমার সময় চলে যায় না, এবার তোমার একটা বাচ্চা আছে না, তুমি এটা নিয়ে কাটাই দিবা দেখো তুমি। তো এক পর্যায়ে ছেলেটা ওর বন্ধুকে বলে, তো আমি বললাম ঠিক আছে ছেলেটা যেন আমাকে বিয়ে করতেছে, আমি ছেলেটা দেখতে চাই ছেলেটা কেমন। তো একদিন ছেলেটা আমাকে আমি ছেলেটা দেখি আমাদের বাসায় আসে, একদম নিয়ে আসে, নিয়ে আসলে আমি দেখি, দেখার পরে মোটামুটি ভালোই, খারাপ না। তো আমি প্রথমে না করি যে না, প্রথমে মানে জানি না, আমি জিজ্ঞেস করি ছেলেটা কি বিয়ে করছে, বলছে যে হ্যাঁ বিয়ে করছে, ছেলেটা দুইটা বাচ্চা আছে। তো আমি চিন্তা করলাম আমারও বিয়ে হয়েছে, ছেলেটা বিয়ে করছে, সেটা কোনো সমস্যা না, সমস্যা ছেলেটা দুইটা বাচ্চা আছে, সেটা আমার তো কোনো বাচ্চা নাই, তো আমি কেন এই ছেলেকে বিয়ে করবো। পরে আমি বললাম না আমি এই ছেলেকে বিয়ে করবো না, ছেলে দুইটা বাচ্চা আছে, এরকম না করলাম। না করার পরে এখন মানে কিছুদিন পরে আবার চিন্তা করতেছে, আমাকে একদিন বলতেছে আমার এক আপা, তো সমস্যা কি বাচ্চা আছে তো কি হয়েছে, আজকে আমার তিনটা বাচ্চা আছে, এখন যদি আমি মরে যাই তো আমার স্বামী কি বিয়ে করবে না, তো ছেলের বউ চলে গেছে, ছেলের একটা বিয়ে করবে, সমস্যা কি। তো আমি চিন্তা করলাম আসলে ও তো কথাটা খারাপ বলেনি, ঠিক আছে আমি ভাবি। তো ভাইবা মনে করেন ছেলেটার সাথে আমি কথা বললাম একদিন, ছেলে আমি একদিন অফিসে যেতেছি, ছেলেটা রাস্তা দাঁড়ায় আছেন, আমার বলতেছে শুনেন। তো আমি বললাম কি হয়েছে বলেন, মানে আমার বুকের ভেতর থরথর করতেছে, ও আমাকে কি বলবে, বলতেছে দাঁড়ান আমি দাঁড়াইছি, হ্যাঁ ভালো আছেন, হ্যাঁ আমি ভালো আছি। তারপরে দেখি প্রতিদিন ওই দোকানের সময় অফিসে থাকে আর আমাকে দেখে সকালবেলা যাওয়ার সময়, তো এরকম প্রতিদিনই থাকে, আমি প্রতিদিন অফিসে যাই, এরকম দেখতে দেখতে ওর প্রতি একটা মায়া চলে আসে, যে আসলে ছেলেটাকে আসলে কি আমাকে ভালোবাসে, প্রতিদিন এখানে বসে থাকে, আসলে ওর ওর কাজের জন্য বসে থাকতো বা আমাকেও দেখতো, একসাথে দুইটাই হইতো। তা আমি এরকম দেখতে দেখতে একদিন আমি চিন্তা করলাম যে আসলে ছেলেটা হয়তো ভালো। তো আমি কি করলাম ছেলেটার নাম্বারটা নিলাম, যে আমি ছেলের সাথে কথা বলবো দেখি কিরকম। এরপরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে কথা বললাম, কথা বলতে বলতে এক পর্যায়ে ওর সাথে আমি মানে প্রেমে জড়াইয়া যাই, ও আমাকে পছন্দ করে আমিও করি। তো ওর সাথে কথা বলতে বলতে আমি একদিন বললাম যে আসলে কি সমস্যা আপনার, বলতেছে আমি বিয়ে করছি, আমার বউ এরকম কোন সমস্যা চলে গেছে, আমাকে ফেলায় আমার দুইটা বাচ্চা আছে, এটা বলছে। তো আমি চিন্তা করলাম দেখেন বিয়ে তো আমারও হয়েছে কিন্তু আমার কোনো বাচ্চা নাই, আমি আপনি বিয়ে করবো আমার বাচ্চার জন্য সমস্যা, বলতেছে বাচ্চা তো আপনি তো ঠিকই আছে, আমার বাচ্চা আমি দেখবো, আপনার তো কোনো সমস্যা না, আমার বাচ্চা দেশে থাকবে, সমস্যা কি আপনার। তো এরকম কথা বলতে বলতে হ্যাঁ এক পর্যায়ে আমি ওর সাথে মানে এমন একটা গভীরতে জড়াই গেছি যে ওরে স্যার আমার কিছুই ভালো লাগে না যে ওর আমি বিয়ে করবো। তারপরে কিভাবে জানি আমার মা জানতে পারলো যে আমি একটা ছেলের সাথে কথা বলি, ছেলেটার বাড়ি বরিশাল, দুইটা বাচ্চা আছে, আমি ওকে বিয়ে করতে চাই। তো আমার মা তো কোনো রকমই দিবে না, আমার মার আমি একটা মেয়ে, আর কোনো মেয়ে নেই, আর আমার বিয়ে হয়েছে তার থেকে কিছু, আমার তো কোনো বাচ্চা কাছে না, এটাই মেন সমস্যা, আর ওর তো দুইটা বাচ্চা আছে। তো আমার ভবিষ্যৎ এখনো সুন্দর যেহেতু আমার কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা থাকতে হয়তো আমার সমস্যা ছিল। তো আমার মা দিবে না ওর সাথে বিয়ে, আমি বলছি আমি ওরই বিয়ে করবো। তো আমি ছিলাম আমি ওই ছেলেটাকে বিয়ে করবো। তো কথাবার্তা বললাম, পরে আমি বললাম দেখেন আপনার সাথে আমার অনেক কথা আছে, আপনার বউ কি হয়েছে কি হয়ে গেছে বলেন। তো বললো কি একটা বন্য একটা বদনাম বললো যে আমার বউ অন্য একটা লোকের সাথে ভেঙে গেছে, আমার দুইটা বাচ্চা আছে, এই এরকম মিথ্যা কথা, ওর সাথে আমি চিড়িয়াখানা গেলাম ঘুরতে, ওখানে সব কথা হলো আমার সাথে। তো আমি ছিলাম হ্যাঁ আপনি কোনো কষ্ট নেন না, আমি আপনাকেই বিয়ে করবো, আমি ওর এই কথাটা বললাম,
কথা দিলাম।
হ্যাঁ ও বলছে সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ আমি আপনাকেই বিয়ে করবো। তো অনেক খুশি হয়েছে। তো আমি বাসায় আসতে আসার পরে মানে আমার এক বান্ধবী আমি বলছি আমি ওর বিয়ে করবো, ওই যে মেয়েটা আমাকে বলছিল বাচ্চার সাথে কি হয়েছে, তো সত্যি তুমি বিয়ে করো আমি কি হোক। হ্যাঁ আমি আর ফোন দিয়ে বললাম কি আমি আপনাকে বিয়ে করবো, বলতেছে কবে? আমি বলতেছি কালকে পরশু। কয় না বিয়ে করলে আমাকে আজকেই বিয়ে করতে হবে, ওই ছেলেটা আমাকে বলতেছে আমাকে আজকে। হ্যাঁ কিন্তু এদিকে আমার আমার বাপার সাথে আমার মার সাথে কিন্তু অনেক ঝগড়াঝাটি, মানে আমার মা তো মানে আরেক টেনশনে আছে, আবার আমি আরেক প্ল্যান করতেছি আমি ওর বিয়ে করবো। তো আমার মা জানি কেমন জানছে যে আমি ওর বিয়ে করবো, আমার মা তো বলতেছে তুই কি করতেছ, তুই এগুলো করিস না। আমি কই না আমি তোমাগুলো থাকবো না, আমি ওর বিয়ে করবো, আমার কপালে যাওয়াইব, মানে আমি অবাধ্য হয়ে গেছি আমার মার কথা আমি শুনতেছি না। কই ছেলেটা তো বিয়ে করছে, ছেলেটার তো বাচ্চা আছে। আমি কই শুনেন ও বিয়ে একটা দশটা বিয়ে করুক তারপর আমি ইসরায়েল বিয়ে করবো, আমি এমনি কথা বলতেছি আমার মারে, যে ও একটা না দশটা বিয়ে করুক তারপর আমি ইসরায়েল বিয়ে করবো, থাকুন না আপনার লাগে। তো ছেলেটা আমার মারা বলতেছে দেখেন আপনি মায়ের আপনার কন্ট্রোল করতে পারবেন না, ও ছেলের সাথে চলে যাবে, আপনি না করতে পারবেন না। তো অনেকে বুঝা যে থাক আপনি মেয়ে যেহেতু বিয়ে করতেছে আপনি বিয়ে দেন। তো আমার মা নাও না মানে হ্যাঁও না, মাঝামাঝি আছে। তো আমি চিন্তা আমি ইসরায়েল বিয়ে করবো। তারপর দুজন গার্জিয়ান জানাইলাম, জানানোর পরে আমার একটা আপু আছে ওনারা জানাইলাম। তো বাড়ির ভিতরে আমাদের বিয়ে হলো দোকানে। তো বিয়ের সময় মানে
মা ছিল না বিয়েতে?
হ্যাঁ ছিল, মানে অতটা আমার মার মত ছিল না।
আচ্ছা অমতে ছিল?
হ্যাঁ অমতে ছিল বলতে গেলে। তো ওই রাস্তার সাইডে দোকান আছে ডেকোরেশন দোকান, ওই দোকানে আমাদের বিয়ে হলো। এখন বিয়ের কেনাকাটা করতে গেছে বাজারে, অনেকে জানে, অনেকে জানে সবাই না করছে, দেখো তুমি এই বিয়েটা করো না, এটা সুখী হইব না, কারণ ছেলের সাথে দুইটা বাচ্চা আছে, এমন হতে পারে ছেলের বউ আসতে পারে, বাচ্চা যেহেতু আছে বউ একদিন আসতে পারে। আমি বললাম না বউ আইব না, আর যদি বউ আসে আমি আমি নিজে থেকে সরে যাবো, আমি এই কথা বলতেছি। তো বাজারে গেছে মানে বিয়ের মার্কেট করার জন্য, বাজারে আমাকে ফোন দিয়ে বলতেছে কি আমাকে 5,000 টাকা দাও ছেলেটা। তো আমি চিন্তা আমি কেন আপনাকে টাকা দিব, না বিয়ের মার্কেট করতে পারবো না, আপনি বিয়ে করবেন, আপনার কাছে বিয়ের মার্কেট করার টাকা নাই, তাহলে আপনার বিয়ে করার দরকার নেই, এই কথা বলতেছি। তা আমার একটা বাড়ি আলা আঙ্কেল আছে, উনি বলতেছে কি বলে আমি আঙ্কেল ও না আমার কাছে টাকা চাই। তা আঙ্কেলটা বলো এই ছেলে ভালো না, তুমি এই ছেলেকে বিয়ে করো
না। হ্যাঁ
সবাই না করছে, কিন্তু আমি শুধু
দুজন ছেলে ছিল ওনাদের মানে ওনার যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, ওই ছেলেদের বয়স কত ছিল?
ছিল না ওনার দুটো মেয়ে ছিল।
মেয়ে বয়স কত ছিল?
একটার বয়স 7 হবে আর একটা বয়স 4-5 এরকম।
আচ্ছা, এবং আপনি ওনার বাসায় গিয়েছিলেন, ওনাদের মেয়েদের সঙ্গে কথা বলেছিলেন?
না, ওনার মানে আমার বিয়ের পরে ওনার মা আর ওনার মেয়েরা বেড়াইতে আসছিল তখন।
ফাইন, তার মানে বিয়ের আগে আপনি কোনো খোঁজ খবর নেন?
না, কিছু নেইনি।
আচ্ছা, তারপর?
মানে আমার আমি
দেখুন, আগেরটা ছিল অপরাধ, পরেরটা হচ্ছে ভুল। এবং অপরাধ হচ্ছে এটাই যে একটা মানুষ জানে যে এটা একটা অনৈতিক কাজ সামাজিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে, তারপরেও সে এটা করেছে, এবং একবার করার পরে এটা ওনাদের একবার না, ওনাদের বেশ কয়েকবার হয়েছে, এবং সে অবস্থায় উনি কনসিভ করে এবং তারপরে যে ঘটনাটা ঘটে আপনারা সবাই শুনলেন, তো এটা একটা ভয়াবহ অপরাধ। এবং এই অপরাধের জায়গা থেকে পরবর্তীতে উনি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে সামাজিক যে সিদ্ধান্তটা, সেটা একটা ভুলের সিদ্ধান্ত, কারণ পুরো দুনিয়া না করছে এবং উনি সেখানে ভালোভাবে যাচাই বাছাই না করে, যেহেতু ওনার অলরেডি দুটো ছেলের সঙ্গে এক ধরনের মানসিক সম্পর্ক তৈরি হয়েছে এবং দুই ধরনের সম্পর্কেই উনি অলরেডি টেস্টেড, তো সেই জায়গাটি থেকে ওনার অনেক যাচাই বাছাই করা উচিত ছিল, সুতরাং যাচাই বাছাই উনি করেননি, সেই জায়গা থেকে এটা একটা ভুল সিদ্ধান্ত। আমরা একটু সামনের দিকে আগাই। তারপর
বাইরে যখন শুনলো যে টাকা চাইছে, বলতেছে এই ছেলে ভালো না তোমার সাথে, আজকে টাকা চাইতেছে, বিয়ে করবো বিয়ের সময় টাকা চাইতেছে, তুমি এই ছেলেকে বিয়ে করো না। পরে আমি বলছি যে আঙ্কেল দেখেন সবকিছু ঠিক হয়ে গেছে, সবাই জানা জানি বিয়েটা না করি এটা খারাপ না, তো ওই বিয়ে হইলো আমার সাথে, ওর বিয়ে হলো, তখন আমার মা অনেক কান্নাকাটি করতেছে, আমার মা তো রাজি না, তো আমার আব্বা আবার চলে গেছিল ওদিন, আবার আমার আব্বা আইসি, তো জানতেছে যে ওই ছেলের সাথে আমার সাথে বিয়ে, আমার আব্বাও রাজি না, বিয়ে করে বুঝবে দুইটা মেয়ে আছে, যখন মেয়ে দুইটা জ্বালাইবো তখন তুমি বুঝবা কেমন লাগে, মানে হাসতে তার পিতাছে বিয়ের আগে। তো বলতেছিলাম আমি এই ছেলেকে বিয়ে করবো, তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এখন আমার ও বলতেছে যে আপনি শুধু কাবিন করার পরে কবুল বলবেন, আমি আপনাকে নিব না, সমস্যা নেই, 3 মাস পরে নিব, কোনো সমস্যা নেই, আমাকে এই কথা বলতেছে।
আপনি আপনি করে বলছে তখন?
হ্যাঁ, আপনি আপনি করে বলতেছে। তো আমি বলছি ঠিক আছে, আমি বলছি ভাবছি সত্যি, কিন্তু ওই দুষ্টিম করছে আমার সাথে। তো বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মানে ওর আবার একটা উস্তাদ ছিল, ও যে কাজটা করতো ওর একটা উস্তাদ ছিল, উস্তাদের নাম ছিল ইকবাল, মানে উনি সবকিছু জানতো। তো বিয়েতে দুই তিনটা মানে ভালোই সাক্ষী ছিল, কিন্তু আমার সাক্ষী তেমন কেউ নাই, আর আমার মা তো তেমন একটা রাজি না, আমার মা তো আমার কাছে যাই নাই বিয়ের সময়। তো ছেলের বাসায় গেলাম, আমি ছেলের বাসায় গেলাম, যাই দেখি যে ঘরের ভিতরে কিছুই নাই, শুধু একটা চৌকি আছে আর কিচ্ছু নেই, আর দু একটা হারিয়ে বাতিল ওটা ওর বোনের বাস থেকে নিচে, একটা বোন আছে বোনের এখান থেকে নিচে। দেখেন এইখানে কিন্তু আমার বোঝার উচিত ছিল যে আমি যে ছেলেটাকে বিয়ে করতেছি ছেলের কোন গার্জিয়ান নেই এখানে, সমস্যা ছেলের কোন গার্জিয়ান এখানে তো একটা সমস্যা আছে, কিন্তু এই জিনিস আমার মাথায় মানে কাজ করে নেই। আমি ওর যে বাসায় গেলাম, যাওয়ার পরে ওর বোন ঘুমাই আছে, খালতু বোন ডাকতেছে যে বোনের নাম জাকিয়া, বলতেছে জাকিয়া জাকিয়া উঠ উঠ, মানে ঘুমাইছে। তখন আমি চিন্তা করলাম কি ওর বোন আছে, ওর একমাত্র ভাই বিয়ে করতেছে, বোন জানে সমস্যা কোন জায়গায়। তা আমি এটার কথাটা চিন্তা, আমার মনে হয় কি ওর বোনেরা জানে কেন যে ওর ভাই তো দুইটা বিয়ে করছে আগে আরো, কিন্তু আমি তো জানতাম যে বিয়ে করছে একটা।
আপনি জানলেন কিভাবে দুটো
বিয়ে? দুইটা বিয়ে এটা আমি পরে শুনছি, মানে আমার বিয়ের পরে মানে প্রায় 1-2 মাস পরে শুনছি।
কিভাবে শুনলেন?
কিভাবে শুনলাম মানে এটা আমি বলতেছি, ওর একটা বোন ছিল আপন, মানে ওর কি জানেন ওর মারও মানে এরকম 2-3টা বিয়ে হয়েছিল ওর মা, মানে আমার শাশুড়ির, তো ওর একটা সৎ বোন ছিল আর ও ছিল এখানে থাকতো, আর ওর একটা খালাতো বোন ছিল, ওর আপন বোন আর ও থাকতো এক রুমে, আর পাশের রুমে থাকতো ওর খালাতো বোন। তো আমাকে তো ওদের নিয়ে গেল, আমি তো ওদের বাসায় ওখানে থাকলাম, থাকার পরে কিছুদিন ভালোই চললো। তো ওর আমি বলতেছি, ও আবার জানতো আমার যে বিয়ে হয়েছে সবকিছু, আমাকে জানিয়ে নিয়েছে, তো আমাকে চাকরি করতে বলতেছে। তো আমি চিন্তা করছি চাকরি করবো, পরে ঠিক আছে চাকরি করবো, আমি ওর বলছি চাকরি আমি করবো, একটা শর্ত আছে, কি শর্ত? আমাকে দেখো আমার তো বাবা থাইকাও নেই, ওরা তো আমার বাবার মতো না, দুদিন পর চলে যায় পালাই আমার মার আছে এরা। তো আমি চাকরি যদি করি আমি আমার মারে প্রতি মাসে 2,000 টাকা দিব, আর তোমার দিব 3,000, আর যা বাদ বাকি থাকবে ওটা আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করবো, ওটা আমি আমার আমার জন্য নিজের জন্য রাখবো। তো তাতে রাজি না, ও চাইতেছে যে আমি মানে ও আমার বিয়ে করছে কিসের জন্য জানেন ভাইয়া, মানে আমি যে গার্মেন্টসে চাকরি করি প্রতি মাসে 8-10 হাজার টাকা পাই, এই টাকাটার জন্য আমাকে বিয়ে করছে, আর মানে ওর মানে অবসর সময়টুকু কাটানোর জন্য, ওর তো বউ বাড়িতে সেটা আমি জানি না, ও মানে টাইম পাস করার জন্য আমাকে বিয়েটা করছে, যে আমার টাকা পাবো আমি ওর পাবো, ওরকম টাইমটা পাস করতে পারবো এই জন্য। তো আমাকে বলতেছে না তুমি কেন তোমার মারে টাকা দিবা, তুমি বিয়ে করছো টাকা দিবা আমাকে, তোমার মারে কেন দিবা? পরে আমি দেখো আমার মাটা আসলে মানে এক হিসাবে ধরতে গেলে কেউ নাই, আমার বাবা নাই, আমার মা একা সাইডে কাজ করে কয় টাকা পায়, আমি যদি চাকরি করি মারা যদি 2,000 টাকা দিই তো ঘর ভাড়াটা চলবো, আমি তোমারও দিবো মারা দিবো আমার নিজের জন্য রাখবো। কই তুমি যে তোমার জন্য টাকা রাখবো, তুমি যেবার পালাই যাবে আর কোনো গ্যারান্টি আছে? আমি কই কে পালাই যাবো, টাকাটা রাখলে ভবিষ্যতে তোমারও কাজে লাগবো আমারও লাগবো, সমস্যা কেমন তোমারও দিতেছি? ও রাজি না, ও দিতে দেবে না আমার মারা টাকা। তা আমি কই আমি তাহলে চাকরি করবো না? রাগারে গুলো পরে আমি চাকরি করলাম কিছুদিন, 2 মাস, তো অরুণে যাওয়ার পর আমি দেখি যে ঘরে কিছুই নেই, তো আমি একটা খাট আনলাম কিস্তিতে, তারপরে চাকরি করে ওই টাকাগুলো আমি কিস্তালার লোকের দিলাম, আর এখান থেকে ঋণ করছিলাম 7,000 ওনারা দিলাম, ওর হাতে আমি এক টাকাও দিনে দুই মাস চাকরি করে। তোর মনে একটা রাগ যে চাকরি নিচে নিয়ে টাকা দিবা, আমার আমার টাকা দেয় না, ওর টাকা দেয় অন্য মানুষের। তো আমি কি করলাম, আমার যখন ঋণগুলো শুধু হয়ে গেল তখন আমি চাকরিটা ছাইড়া দিছি, যেহেতু তোর টাকা নিয়ে এত কিছু করে আমি চাকরি করবো না, ওরাও দেবো না মারাও দেবো না, ও আমার চালাক দেখি কেন চালায়। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা করলাম, চাকরি ছাড়লাম। এখন দেখি চাকরি ছাড়া দেখি যে ওর দুটা বাচ্চা বাড়িতে থাকে, ওর মা তিনজন, ওর একটা আব্বা চারজন, ওর একটা বোন পাঁচজন, ও একা, ও একলা কামাই করে, মানে ওদিকেই সব দেয়, মানে আমার কিচ্ছু দেয় না। আসলে একটা জিনিস ভাবার কথা, একটা মানুষ কয়জন দিব এটাও ভাবার দরকার। আমি তো এটা দেখেই বিয়ে বসছি যে ওর দুটা বাচ্চা আছে, মা আছে, ওর তো এগুলো পালতেই হবে। ও আমার একটা কিছু কিনাও দেয় না, কিছুই দেয় না, সব দেশে। পরে আমি চিন্তা করলাম কি, দেখো তুমি যদি সব এরকম করে দাও তো আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার জন্য তো কিছু রাখতেই হবে। পরে কইতেছে তোমার ভবিষ্যৎ তুমি করো। পরে আমাকে দেখো আমার আগে তো বিয়ে হয়েছিল, কোনো বাচ্চা আছে না, আমার একটা খুব বাচ্চার একটা শখ, আমি একটা বাচ্চা নিতে চাই। ও মানে বলে কি, না বাচ্চার কাছে নিতে পারবো না, 5 বছর পরে বাচ্চা নিবে, এখন কোনো বাচ্চার কথা বলবো না। পরে আমি বলতেছি কেন, তোমার বাচ্চা আছে এই কারণে, তোমার বাচ্চা আছে, আমারও তো একটা বাচ্চার শখ থাকতে পারে, আমি একটা বাচ্চা নিতে চাই। বলতেছে না তুমি 5 বছর পরে বাচ্চা নিবে, এর আগে বাচ্চা নিতে পারবো না। ও ডাইরেক্ট আমাকে এই কথা বলতেছে। তখন আমি চিন্তা করলাম যে ওর কথা বলার টাইস কেমন অন্যরকম হইতেছে, এমন কেন, সমস্যা কি? পরে আমার মানে ওর একটা মা হয়েছিল যে আমার বিয়েতে ছিল, ওই যে ওর খালাতো বোনের শাশুড়ি, তা আমি ওদের ঘরে যাই বসলাম, বসে বললাম যে মা ওই দেখেন এরকম এরকম কয়েক দেখ, তুই তোর মারে কান দিয়ে বিয়ে করছো, তোর জীবনে জীবনে কোনো সময় সুখ হইব না, কি দেখেন কি করবো আমি, তখন বিয়ে করে ফেলেছেন কি করবো। মা ওইটা বলতেছে যে তুই যে বিয়েটা করছো, তুই আমার কিছু জিগেছিলি, আমি কামি আপনি কি জিগাম, আমি তো আপনার চিনি না, আপনি আমার চিনেন না, আর বিয়ের দিন এত কিছু কি করা যায়, আমি তোর বিয়ের দিন কি কমু, তুই যে ছেলেটার বিয়ে করছো, ছেলেটা দুইটা বিয়ে করছো, দুই ঘরে দুইটা বাচ্চা, ওই দিনে আমি জানলাম। মানে আমি তো জানছিলাম যে একটা বিয়ে করছে, বউ চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমার যখন বিয়ে করে বিয়ের সময় ওনাকে জিগাইছে তোমার আগের বউ কই, বলছে চলে গেছে, যে ডিভোর্স দিতে ওটার কাগজ আছে, বলছে ওটা আসল তো বাড়িতে, তো আমি সাথে নিয়ে ঘুরি না, ওবার এই কথা বলছে বিয়ের সময়। তো অত কিছু আর কে দেখবে,
ঘটনাটা কি ছিল, যে আসলে ডিভোর্স কি হয়েছিল, মানে নাকি শুধু মুখের কথা ছিল?
না, ডিভোর্স হয়নি, মুখের কথা, ও মিথ্যা বলছে।
বুঝতেই পারেন ভয়াবহ পরিস্থিতি। আমরা ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। কখনো কখনো ভুল জীবনকে একেবারে বিষময় করে দিতে পারে, যতটা বেশি অপরাধ পারে। তো একটা কথাই আছে, আমি জানি না কে বলেছিলেন এই কথাটা, সেটা হচ্ছে একবার ভুল ভুল, দুইবার ভুল ভুল, তিনবার ভুল ভুল কিন্তু ভুল নয়, সেটা কিন্তু অপরাধ। ওনার জীবনে যদি এভাবে আমরা চিন্তা করি, প্রথম ছেলেটার ক্ষেত্রে ওনার কোনো ভুল ছিল না, এটা পারিবারিকভাবে একটা ভুল সিদ্ধান্ত, কিন্তু সেটা ওনার জীবনেই ভুল। সেখান থেকে উনি একটা এক্সপিরিয়েন্স নিয়ে সেকেন্ড যে লাইফটাতে গেলেন, একটা অনৈতিক সম্পর্ক, সেটা একটা মারাত্মক ভুল, অর্থাৎ দ্বিতীয় ভুল। এবং তৃতীয় ভুলটা, এটাও কিন্তু ওনার নিজ ইচ্ছাতে, এবং এটা ভুল, তার মানে এটা একটা ভয়াবহ অপরাধ। আমরা ফিরে আসবো মাত্র 2 মিনিট পর একেবারে শেষাংশে, আর মিতুকে নিয়ে পুরো গল্পটাই আমরা ইউটিউবে আপলোড করেছি। আপনারা যদি ওখান থেকে সাবস্ক্রাইব করতে চান, ডাউনলোড করতে চান কিংবা দেখতে চান, চলে আসতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ফিরে আসছি 2 মিনিট পর।
Truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শেষাংশে। আপনারা শুনছেন সিক্রেটস আর জি কে প্রিয়ার সাথে ঢাকা এফ এম 90.4 এ, এবং যেখানে জীবনের এমন কিছু সিক্রেট রিভিল করা হয় যেটা আপনাকে সচেতন করবার জন্য। আজকে মিতু আছে এখানে। মিতুর জীবনে যেমন সামাজিক ভুল, যেমন পারিবারিক ভুল, ঠিক একইভাবে তার নিজেরও কিছু ভুল। একটা কথা আছে, আমি যেখান থেকে অভিজ্ঞতা পেলাম সেই ভুলটা আমি কেন করতে যাব, সেই আমি যেখান থেকে কোন একটা এক্সপিরিয়েন্স গেদার করলাম যেই ঘটনা থেকে সেই ঘটনা আমার জীবনে কেন করবে, তার মানে এটা ভুল না, এটা অপরাধ। সো এই জায়গাটি থেকে মিতুকে আমাদের কিছু বলার যদি থাকে তাহলে আমরা বলব মিতু এই অপরাধটা করেছে এবং সেম অপরাধটা আপনারা করবেন না। ওকে, আমরা মিতু আবার ওখানে যাই। আপনি যখন জানতে পারলেন যে আসলে দুটো বউ এক্সিস্ট থাকা অবস্থায় সে আপনাকে বিয়ে করেছে এবং আপনি সেখানে না জেনে না বুঝে আপনি সেখানে ছাড় দিয়েছেন, তারপর কি হল?
তখন আমি চিন্তা করলাম যে দুইটা বিয়ে হয়েছে, দুইটা বাচ্চা, তখন তো আমার মাথা পুরো নষ্ট হয়েছে। আমি এটা কি করলাম, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আমি আমার বাপ মার কাছে কেমন যাই আর ওর কাছে কেমন থাকি, তো আমার মনটা তখন থেকে নষ্ট হয়ে গেল যে আমি এটা কি করলাম। তো আমি টেনশন করতে স্যার কান্নাকাড়ি করতেছে, তারপর দুপুরে বাসায় ভাত খেতে আসে, তখন আমি কান্দতেছি, বলতেছি তুমি এটা কি করলাম, বলতেছি কি হয়েছে। আমি বলি তুমি তো আমার বলো নাই তুমি দুইটা বিয়ে করছো, তোমার দুইটা বাচ্চা দুই ঘরের, বলতেছে তাতে কি হয়েছে, যা হওয়ার তো হয়েই গেছে, সমস্যা কি। আমি বলছি যে না, আমি তোমার সাথে এরকম করে সম্পর্ক করবো না, আমি থাকবো না এখানে, সেটা তোমার ব্যাপার। তোমার ব্যাপার মানে তুমি এরকম করে আমার জীবনটা নষ্ট করবা? তোর মা আর দুইটা মেয়ে আর আব্বা আসে এক মাসের পর বেড়াইতে, আসে আমাদের এখানে এক মাস থাকে, তো এক মাসে আমার অবস্থা খুব খারাপ, মানে ঝগড়াঝাটি সৃষ্টি করে, ওর মা এসে মানে কিছুদিন থাকে, তারপরে আমি অসুস্থ হয়ে যাই, ও দেখতেছে ওর বাপমার সেবা করতেছে, বাপমার ওষুধ এনে দিতেছে, কাপড় চোপড় দিতেছে, যা লাগতেছে সব, অথচ আমি অসুস্থ, ভাত খেতে পারতেছি না, আমার পেট ফুলে গেছে, ও আমার একটা টাকার ওষুধ এনে দেন। পরে আমি বলতেছি তুমি আমার কেমন স্বামী, তোমার বাপমা আসছে সবকিছু দিতেছ, অথচ আমি যে অসুস্থ, আমার একটাবার ডাক্তার কাছে নিয়ে যেতেছ না, মানে এগুলো নিয়ে ভীষণ ঝগড়া 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 আমার এক পর্যায়ে মারে, অনেক মারে, হ্যাঁ অনেক মারে। মারার পরে পরে আমি চিন্তা আমি তোমার কাছে থাকবো না, আমি তোমার ভাতার খাবো, তোর বাপমাই অনেক ঝড়াঝড়ি সৃষ্টি করল, বাপমা চলে গেল, এই নিয়ে আমার কাছে ওর সাথে অনেক মানে মারামারি হয়েছে। এক পর্যায়ে আমার মার সামনে আমাকে মারতে যায়, আমার মা গেছে আমার বাসায় আমার দেখতে, আমার মার সামনে মারতে যায়, তো আমি তখন ফিরে হাতে নিয়েছি আমিও তোমার মারবো, তুমি আমার মারতে আমিও মারবো। তো বলতেছে আমার মা, হ্যাঁ দেখেন আপনি মেয়ে আমার মারতে, হ্যাঁ আমি মারতেছি আমার মারতে। তো আমার মা বলতো তুমি কেমন ছেলে, মেয়ের মার সামনে মেয়েকে মারতে আসো, তুমি পরে মারো, এখন আমার সামনে আমার মেয়েকে মারতে আসো কেন। তো আমার অনেক রাগ উঠছে, পরে বলতেছে আমি তোমার ভাত খাবো না, তুমি মানুষজন ডাকবো। আমার বলতেছে তুই মানুষ ডাক দি, আমি মানুষ ডাক দিব কি লিগা। পরে বল ঠিক আছে আমি যাই, তাহলে আমার যেতে দেনা, মানুষ ডাক দিব আমার যেতে দেনা। পরে আমি চুপে চুপে কি করলাম, আমি বলতাম আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ডিভোর্স দিই, কয় তুমি যা করার করতে পারো। তো আমি আসলে এই সিদ্ধান্ত নিলাম আমি আর ওসে থাকবো না, কারণ ওর যেহেতু
বিয়ে করে কতদিন পরে সিদ্ধান্ত,
ছয় মাস,
ছয় মাস
আগে যে বিয়েটা হয়েছিল ওইখানে আমি ছিলাম এক বছর তিন মাস, আর পরে যে বিয়েটা আমি করি ওইখানে আমি ছয় মাস ছিলাম।
তারপর আপনি নিজে থেকে ডিভোর্স?
হ্যাঁ নিজে থেকে। পরে আমি ছিলাম না আমি এখানে থাকবো না, আমার জীবন তো এমনি নষ্ট হয়ে থাকলে আরো নষ্ট হয়ে যাবে, আমি এখানে থাকবো না, কেন থাকবো চিন্তা করতেছে। আমি যদি এখানে থাকি দেখা যাচ্ছে অবশ্যই থাকলে হয়তো আমার একটা বাচ্চা হইলো, তখন আমার একটা মায়া হলো, আর আমি ছাড়তে চাবো না, বাচ্চার প্রতি মায়া হবো, ওর প্রতি মায়া হবো, ছাড়তে চাবো না। তখন দেখা যাচ্ছে ওর যে ওই আগের ফোনে দুইটা বাচ্চা আছে, আবার আমার একটা বাচ্চা, তিনটা বাচ্চা, তখন দেখা যাচ্ছে আমার বাচ্চারা আমি আমার নিজের মতো পালতেছি, আমার একটা ভালো একটা কাগজ দিতে চাই বা কিছু, ওদেরকে যদি না দেয় তখন একটা ঝগড়া সৃষ্টি হবে যে যে সৎমা সৎমা দেখে ওই মেয়েকে দেখে না, আর ওনার নিজের বাচ্চাটাকে দেখে অনেক কিছু, অনেক মানে সমস্যা হইব, বলবো যে সৎ মেয়ে দেখে দেখে না, নিজের আপন মেয়েকে দেখে অনেক কিছু, এরকম দরকার কি আমি এইগুলোতে না যাই, আমি নিজে থেকে ডিভোর্স দিয়ে দিব। তো আমি মানে পরের জিনিসগুলো আগে ভাবতেছি যে এগুলো আমি করবো না, আমি ওর মেয়ের সাথে থাকবো না, যেটা সে অনেক কিছু। তো আমি এক পর্যায়ে আমাদের এখানে একটা ইয়ে আছে, উকিল আছে, তারপর আমি কাছে গেলাম, যা সবকিছু বললাম যে আমি ওনার সংসার করবো না, আমি ওনার নিজেকে ডিভোর্স দিব। তো উনি সবকিছু নিয়ে আমাকে বললো তাহলে তুমি আমাকে 1500 টাকা দাও। ঠিক আছে। তো তখন ওটা ছিল এই মার্চ মাস ছিল, তো মার্চ মাসের 7 তারিখে আমি বললাম যে আমাকে ডিভোর্স দিব। তো আমি অনেক কান্নাকাটি করতেছি, আমি যারা ডিভোর্স দিব আমি নিজে থেকে মানে মানতে পারতেছি না যে আমি ডিভোর্স দিব। ও মানে খাইতেছে তাতে চলতেছে ভালো, কিন্তু আমি কান্দতেছি, রান্না করতে যাই কান্দি, খাইতে যাই কান্দি, ঘুমাতে যাই কান্দি, খালি কান্দি, মানে আমি ডিভোর্স দিতে চাইতেছি না, আবার থাকতেও চাইতেছি না, কি করবো। আমি একটা দোকানের ভিতরে পড়ে গেলাম যে আমি ওরা ছাড়তে চাইতেছি না, আবার যে থাকবো তাও পারতেছি না।
নিজের উপর কখনো রাগ হতো না যে এই জিনিসগুলো তো আপনার বিয়ের আগে জানা উচিত ছিল?
হ্যাঁ জানা উচিত ছিল। ওই যে আমি বললাম না যে আমার বাপ মা এরকম ঝগড়াঝাটি করে আমার আর থাকতে মন চাই না, আমি অতৃপ্তি হয়ে গেছি যে আমি এখানে না থেকে ওর কাছে থাকবো, আমি এটা চিন্তা করলাম। তো আমি এত কিছু ভাবি না যে আসলে দুটো বাচ্চা আছে, আমার পরবর্তী অবস্থা কি হইতে পারে এটা আমি চিন্তা করিনি। তো মানে ডিভোর্সের সবকিছু আমি ওরা বললাম কি যে আমি কিন্তু তোমার ডিভোর্স দিব। ও বলতেছে দেখো আমি কি করবো, আমি কই দেখো তুমি আমার নিয়ে কিছু ভাবো না, কই দেখো আমি এখন যেমন তোমার চালা দিচ্ছি তেমনই চালাম, এর বেশি পারবো না, তুমি পারলে আমার কাছে থাকো না পারলে থাকো না। তো আমি বলতেছি আমি তোমার থাকবো না, কয় আমি যেমন চালাইতেছি তেমনই চালাম, তুমি যদি পারো থাকো না পারলে তো নেই। তো আমি চিন্তা করলাম যে আমার এই জায়গায় থাকা সম্ভব না, আমি থাকবো না। তো আমি আমার মারে বললাম, আমার মা খুশি, আমার মা চাই ওই জায়গাতে আমার নিয়ে আসতে, কারণ অন্য থাকা আমার পক্ষে অসম্ভব। তারপর আমি উকিলের মাধ্যমে সবকিছু মানে ঠিক করি ডিভোর্স দিবরে, তারপর উকিল ডিভোর্সের কাগজ সব রেডি করে, রেডি করার পরে আমি মানে যারা সাথে আমার বিয়ের সময় যারা যারা ছিল তাদেরকে আমি খবর দিই যে আপনারা থাকবেন। যে মেন ছিল উনি বলতেছে কেন এটা করবা, যা হওয়ার তো হয়ে গেছে। আমি বলছি যে না, এরকম ওর সাথে আমাদের থাকা সম্ভব নয়। বলতেছে তুমি আরেকটা মাস ওর সময় দাও, দেখো কি করেন। বলছি না আরেকটা মাস না,
সময়টা কেন দিতে চাচ্ছিলেন?
মানে বলতেছিল যে
তুমি কোনো কন্ডিশন দিয়েছিলেন ওকে যে তুমি এগুলো এগুলো করো তাহলে তোমার সাথে আমি সংসদ করবো, এরকম কোন কন্ডিশন দিয়েছিলেন? একটা যেটা ছিল বাচ্চার ব্যাপারে আপনার আগ্রহ ছিল, সেটা সে বলছিল পাঁচ বছর পরে। দুই নম্বর হচ্ছে আপনার ব্যাপারে কোন ভরণ পোষণ সে দিচ্ছিল না, বলছিল তোমারটা তুমি করে নাও। এগুলোতে এগুলোতে যদি সে রাজি থাকতো তাহলে কি আপনি তাকে ডিভোর্স দিতেন?
না দিতাম না, কিন্তু ও তো এগুলো রাজি ছিল না।
তারপরে
ও বলছে যে না আমার বাচ্চার দরকার। তারপর ওই লোকটা আমি বলছি এখন ও বাচ্চার নামে এই কথা বলে, আমি কি ওর সাথে কন্টাকে বিয়ে বসছি যে আমি কোনো বাচ্চা নিতে পারবো না? তখন ওই লোকটা বলে ঠিকই তো, তুই এগুলো ওরে কেন বলবস, ওর তো একটা বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকতেই পারে। তো আমি বলতেছি দেখেন না, ওর সাথে আমার আর এক মাস কেন, ছয় মাস।
বিয়ের আগে তো ক্লিয়ার হওয়া উচিত ছিল আপনার কথাবার্তা বলে, আপনি সেটা হননি।
কেউ কি জানে ভাইয়া যে এই কথা বলবে যে না বাচ্চা নিতে পারবো না, হ্যান তেন এগুলো কি কেউ বলে? বলে না। তো আমি ওকে বললাম, তো ওই লোকটা বলে তুমি ওর আর একটা মাস সময় দাও। বলছি না ভাই, ওর আমি এক মাস কেন, একদিনের সময় দিব না, আমার ডিভোর্সের কাগজপত্র সব রেডি হয়ে গেছে, আমি ওর ডিভোর্স দিয়ে দিব।
তো আপনি ডিভোর্স দিলেন?
হ্যাঁ, তো সব লোকজন একসাথে হয়েছে, আমি ওর ডিভোর্সের কাগজটা দিলাম। যখন উনি বললো আর একটা মাস দেখো, তখন দেখতেছে না ডিভোর্সের কাগজ আমার সাইন হয়ে গেছে অলরেডি, এটার মানে না করা সম্ভব না। তো সবাই বললো যে তাহলে ওর আমি ডেকে আনছি, ও আসছে। আমি মানে কান্নাকাটি
করতেছি, পরেও কিন্তু তিন মাস সময় থাকে।
হ্যাঁ সময় থাকে, ও কেমন একটা মানুষ আমি বলতেছি। তারপরে ওর ডাইকে আনছি, সব লোকজন দোকানে আসছে, তো আমি ওর ডিভোর্সের কাগজে দিলাম ভাই, ওর সাথে আমি ডিভোর্সের কাগজে দিলাম। আমার মনে হচ্ছে ওর আমি একটা সম্পত্তির একটা ওয়ারিশ লিখে ওর হাতে আমি দিলাম।
মানে এত খুশি,
এত খুশি হো ও। হ্যাঁ মানে হাসতেছে, মনে মনে হাসতেছে, ও এত খুশি। তাহলে ও কেমন একটা ছেলে যে আমি ওর ডিভোর্স দিতেছি, কোনো মেয়ে ওর ডিভোর্স দেয় ওর ভিতরে কোনো একটা ই নেই, ও হাসতেছে মিষ্টি মিষ্টি হাসতেছে। তো আমার তখন খুব খারাপ লাগলো যে আমার জীবনে তিনটা ছেলে, তিনটাই ছেলে এরকম হইলো, মানে কোনো একটা ভালো হইতে পারলো না।
ফাইন, এবার এতক্ষণ ধরে আমি অনেক কথা বলছিলাম, আপনি এখন কোন একটা পেশাতে আছেন, কোন একটা কাজ করে সংসার চলে আপনার, এবং আপনি আপনার ভুলগুলো যদি বলেন যে কি কি ভুল আপনার জীবনে এখন পর্যন্ত আপনার ব্যক্তিগত জায়গা থেকে হয়েছে। আমি বুঝতে পেরেছি যে বিভিন্ন সিচুয়েশনের কারণে আপনি ভুলগুলো করেছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি মনে করেন যে সবচেয়ে বড় ভুল কোনটা বা বড় অপরাধ কোনটা আপনার জীবনে?
হ্যাঁ ভাই, আমি যেটা মনে করি সবচেয়ে বড় ভুল হয়েছে আমি যে ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করছিলাম ওইটা, কারণ আসলে বিয়ে ছাড়া কোনো মেয়েটা করা উচিত না, কারণ এটা করা খুব পাপ। আমি বিয়ে ছাড়া ওর সাথে এটা করছি, তারপর একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা আমি নষ্ট করছি, এটা খুব বড় ভুল আমার এটা। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে যেটা আমি মনে করি যে তিন নম্বর যেটা ছেলেটাকে আমি বিয়ে করলাম বাপ মার অমতে সবাইকে না জানাইয়া, এইটা
সবকিছু মিলিয়ে। আপনাকে যদি আমি বলি যে ভবিষ্যতের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন একটা মানুষ চেনার ব্যাপারে বা তার সঙ্গে একটা সংসার করতে যাওয়ার ব্যাপারে, তাহলে আপনি কি করবেন, প্রথমত কি করবেন?
এখন ভাই আমি মানে যেরকম ওই যে আমি যে ডিভোর্স দিয়েছি, এখন ওর সাথে আমার সাথে দেখা হয় রাস্তায়,
ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন। আপনি মনে করেন একটা ছেলেকে আপনার পরবর্তী জীবনের জন্য আপনি বেছে নেবেন, যে ছেলেটার সঙ্গে আপনি ঘর সংসার করতে চাচ্ছেন, আপনি তার মধ্যে কোন কোন জিনিসগুলো চাইবেন, কোন কোন জিনিসগুলো আপনি চেক করবেন যে এগুলো ঠিক আছে?
আসলে ভাই আমি আর এরকম পাবো না, কারণ আমি এক একে তিনটা ছেলের সাথে এরকম সম্পর্ক করছি, আমি এরকম ছেলে কিভাবে যাবো? আমি তো নিজেই ভালো না, আমি একটা ভালো ছেলে কিভাবে আশা করতে পারি?
দিস ইজ দা হার্ডেস্ট রিয়েলিটি প্রিয় শ্রোতা, এক্স্যাক্টলি আমাদের সোসাইটিতে এটা একটা হার্ড রিয়েলিটি, এবং ও বুঝতে পেরেছে এতদিনে যে আমার নিজের ব্যাকগ্রাউন্ডটা জেনেই তো অনেকে আমার কাছে আসবে না, সুতরাং আমি কিভাবে এটা এক্সপেক্ট করতে পারি। তো এই জায়গাটা থেকে আমি একটা কথাই বলতে পারি যে জীবনে কিছু কিছু অপরাধ থাকে, কিছু কিছু ভুল থাকে, যেটার কখনো কোনো সংশোধন হয় না। আজকের এই যে সিক্রেটসটা এখানে রিভিল করলো মিতু, সেই সিক্রেটসটা আমাদের জীবনে না ঘটুক, সেজন্যই এটা এখানে রিভিল করা। আমরা জানি যে এই বিষয়গুলো অনেকের জীবনে বিভিন্নভাবে ঘটে, কিন্তু সেটা কখনো কখনো আপনার পুরো জীবনটাকেই শেষ করে দেয়।
হ্যাঁ ভাই, আমার আরেকটা কথা বলার এখানে। হ্যাঁ, তারপরে মানে এরকম তো হওয়ার পর হইল, তারপরে আমি বাড়িতে চলে যাই, ডিভোর্স হওয়ার পর বাড়িতে চলে যাই, তাই এক মাস থাকি। তো ওইখানে আমার আরেকটা বিয়ের কথা আলোচনা করে আমার আত্মীয় স্বজন, আমার যে দ্বিতীয় বিয়েটা হয় এটা কেউ জানে না, শুধু বাপ মা জানে, ঢাকার মানুষ জানে, বাড়িতে কেউ জানে না, এটা আমি কেউ কাউকে বলি না। তো বাড়িতে যাওয়ার পর আরেকটা বিয়ের কথা আলোচনা হয়, তো আমি চিন্তা করছি আমি যাকে বিয়ে করবো আমার যা আছে সব বলবো, খারাপ ভালো সব বলবো। তা তুমি নিজে আমাকে বিয়ে করে করবে না করলে নাই? তো একটা ছেলের সাথে আমার সাথে কথা হয়, ছেলের বাপ আমাকে এসে দেখা যায়, দেখার পরে আমার মা বলে যে মেয়ের পছন্দ আর ছেলের পছন্দ আমরা কিছু বলবো না। তো ছেলেটাও চাকরি করে গার্মেন্টসে, ছেলেটা পরের সপ্তাহে আসে আমাকে দেখার জন্য, দেখে আমাকে পছন্দ করে। তো আমি বলতেছি আপনার বউ কিভাবে গেল? ওই ছেলেটা দুইটা বিয়ে করছে কিন্তু কোনো বাচ্চা নাই, ছেলেটার বউ বিয়ের পরে করে চলে যায়, জানি না কি সমস্যা। তো বলতেছে আমি তো দুইটা বিয়ে করছি, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো একপর্যায়ে ছেলেটা রাজি হয়, কিন্তু তারপরে ছেলের বাপ মা রাজি হয় না, আমার জন্য বিয়ে করতে,
যখন আপনার ব্যাকগ্রাউন্ডে জানে?
হ্যাঁ, অত কিছু জানে না, জানে যে বিয়ে হয়েছে হ্যান ত্যান, মানে ছেলের বাপ মা আমাকে দেখে বলে আমি নাকি বয়স্ক, মানে ছেলের সাথে মানে না হ্যান ত্যান এরকম না করে, ছেলেটার বাপ মা যখন না করে পরে ছেলেটা বলে আমার বাপ মা না করুক আমি তোমাকে বিয়ে করবো, সমস্যা কি, আমি তোমাকে খাওয়াবো, বাপ মা না করে করুক, আমার বাপ মা যদি রাজি না হয় তুমি কি আমাকে বিয়ে করবো না? পরে আমি বললাম দেখেন, মানে ছেলেটার তখনও বউ ছিল, ছেলেটার বউ ডিভোর্স দেয় না, ছেলেটার বউ অনেকটা ছেলের সাথে পালাই গেছে।
হ্যাঁ,
আমি ছেলেটাকে বলি কি আমি আপনাকে বিয়ে করবো, একটা শর্ত হচ্ছে আপনি যদি আপনার বউটাকে ডিভোর্স দেন, তারপর ডিভোর্সের কাগজটা আমাকে দেখাবেন, তারপর আমি আপনাকে বিয়ে করবো, আপনার বাপ মা যদি রাজি নাও থাকে আমি আপনাকে বিয়ে করবো। ছেলেটা বলতেছে আমি এক মাস সময় চাই, এক মাসের ভিতরে আমার বউকে আমি ডিভোর্স দিব। তো এর মধ্যে শুনি যে ছেলেটার বউ ডিভোর্স দেয় নাই, তো আমি ছেলেটার সাথে বললাম আমি আপনার সাথে কথা বলতে চাই একদিন। তো ছেলেটা ঢাকা আসবে, আমিও ঢাকা আসবো, তো বাসের ছেলেটাকে আমি আমার সবকিছু বললাম, যে আমার প্রথম যে বিয়েটা হয়েছিল ওটার কথা বলছি,
সমস্ত কিছু বললাম।
হ্যাঁ, দ্বিতীয় বিয়ের কথা বললি, তখন তোমার কোন ছেলে বিয়ে করবে, কারণ আমার দুইটা বিয়ে হয়েছে, কোন ছেলে বিয়ে করবে করবে না। তো আমি প্রথম বিয়েটার কথা ছেলেকে বললাম সবকিছু, যে আমার কি করে কি হয়েছে হ্যান ত্যান। তো ছেলেটা বললো কি যে হ্যাঁ, মানুষের জীবন এরকম হইতেই পারে, সমস্যা নেই, আমি আপনাকে বিয়ে করবো। আমাকে এই আশ্বাসটা দিল, দেখেন আমি কিন্তু সবকিছু ওনাকে বলছি, আমি তো না বললেও পারতাম।
না না, আপনি সবকিছু বলেননি, শুধু প্রথম বিয়েটার কথা বলছেন।
হ্যাঁ, মানে তারপরে ছেলেটাকে আমি সবকিছু বলার পরে ছেলেটা বলো ঠিক আছে আমি আপনাকে বিয়ে করবো, কোনো সমস্যা নেই। পরে ঢাকা আসার পরে আমি ছেলেটাকে ফোন দিই, ছেলেটা আমার ফোন রিসিভ করে না, কি সমস্যা, পরে জানতে পারলাম যে ছেলেটা আমাকে বিয়ে করবে না, এগুলো শোনার পরে।
এক্স্যাক্টলি, সো দিস ইজ দ্য থিং, রেজাল্ট উনি হাতে হাতে পেয়ে গেছে, সো যে কারণে হয়তো বা উনি বলছিল যে আসলে আমি তো এখন আর সেইভাবে একজন মানুষের কাঙ্ক্ষিত মানুষ না, সুতরাং আমি আমার জায়গা থেকে কিভাবে আরেকটা মানুষকে একেবারে ধোয়া তুলসীর পাতায় ভাবে এক্সপেক্ট করতে পারি। জীবনটা আসলে কখনো কখনো এমন ভাবে বেঁকে যায়, সেখান থেকে সোজা করা আসলে একেবারেই অসম্ভব হয়ে যায়। আমরা আজকের এই সিক্রেটসের যেই গল্পটা এখানে উপস্থাপন করলাম, সেটা আর কারো জীবনের সিক্রেটস না হোক সেই শুভ প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি। প্রিয় শ্রোতা, পুরো অনুষ্ঠানটি আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, ডাউনলোড করতে পারেন, মিতুকে দেখতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা youtube.com/dfm904। আজকের মতো শুভরাত্রি আর জি কিবরিয়া এবং তার টিমের পক্ষ থেকে।
Exclusively on FusionBD.com.